তো এই চার দিন ব্যাপী চাটরা হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ যে উৎসব কমিটি যে সুন্দর এ আয়োজন করেছেন, এটি খুব সুন্দর একটি মহৎ কাজ। বিশেষ করে এই কলিযুগে মানুষের জন্য উপযোগী, কেন এই মহাযজ্ঞ হরিনাম হচ্ছে কলিযুগ যুগধর্ম। তো যোগ ধর্ম, ধর্ম মানে আইন। তো এই কলিযুগের আইন যে ধর্ম, প্রত্যেক মানুষের কর্তব্য এই হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করা। তো সে হরিনাম হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো সমবেত ভাবে যখন আমরা কীর্তন করি তাকে বলা হয় সংকীর্তন। সেই জন্য আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠা হয়েছে। সারা বিশ্বের মানুষ কিভাবে তারা কৃষ্ণ ভাবনায় ভাবিত হবে, তো সেজন্য ইস্কন নাম দেওয়া হয়েছে। ইস্কনের প্রতিষ্ঠাতা তিনি এই পশ্চিমবঙ্গে আবির্ভূত হয়েছিলেন 1896 খ্রিস্টাব্দে, এবং তিনি তার 69 বছর বয়সে 1965 সালে তিনি গিয়েছিলেন আমেরিকাতে এই ভগবানের নাম বিতরণ করতে। তার যুবক অবস্থায় নেতাজি সুভাষচন্দ্র বোস, তিনি কলকাতাতে পড়াশোনা করতেন স্কটিশ চার্চ কলেজে, তার নিচু ক্লাসে এই অভয়চরণ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, যার পূর্ব নাম ছিল অভয়চরণ দে, তিনি সেখানে পড়াশোনা করতেন। এবং তার এক বন্ধু তিনি নিয়ে গেছিলেন কলকাতা উল্টোডাঙ্গায় গৌড়ীয় মঠে বৈষ্ণব দর্শন করানোর জন্য। যদিও এই অভয়চরণ তিনি ছিলেন বৈষ্ণব পরিবারের সন্তান, তার পিতামাতা ছিলেন রাধা গোবিন্দের সেবক, তাদের যদিও ব্যবসা ছিল বস্ত্র ব্যবসা, কিন্তু তাদের এই ব্যবসাও কৃষ্ণ সেবার জন্য তারা করতেন। তো সেই অভয়চরণ সেই গৌরমোহন দের পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন, এবং তার বন্ধুর নির্দেশে আমন্ত্রণে তিনি গিয়েছিলেন বৈষ্ণব দর্শন করতে। কেন তিনি তার বাড়িতে বৈষ্ণব সঙ্গ করতেন, তাই বৈষ্ণব দর্শনের অভিলাষী হয়ে সেই উল্টোডাঙ্গা গৌড়ীয় মঠে যখন তিনি ভাগবত কথা শ্রবণ করার জন্য সেখানে বসলেন, আর সেখানে ভাগবত কথা বলছিলেন সমস্ত গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা আচার্য ওং বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শিষ্যমদ নিত্যলীলা প্রবিষ্ট ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বিদগ্ধ পণ্ডিত, তিনি 64 গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা। তো তিনি ভাগবত কথা বলছিলেন, তো এই অভয়চরণ যখন সেখানে বসলেন তার বন্ধুর সাথে, সঙ্গে সঙ্গে ভাগবত কথার মধ্যেই সেই যুবককে দর্শন করে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ইঙ্গিত করেছিলেন আঙ্গুল দিয়ে সরাসরি, যে তোমার মতো শিক্ষিত যুবকের উচিত সমগ্র বিশ্বে ভাগবত ধর্ম প্রচার করা। তো কেউ বুঝতে পারছে না কাকে বলছেন, তো এরকম বারবার বলতে বলতে তখন তিনি ইঙ্গিত করে সেই অভয়চরণকেই বললেন, যে তোমার মতো শিক্ষিত যুবকের উচিত সমগ্র বিশ্বে ভাগবত ধর্ম প্রচার করা। তখন সে অভয়চরণ বলেছিলেন যে আমাদের ভারত তো পরাধীন দেশের রয়েছে, ব্রিটিশদের করায়ত রয়েছে, কি করে সম্ভব এই পরাধীন দেশের মানুষের কথা সারা বিশ্বে তারা শুনবে। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলেছিলেন এই ভাগবত ধর্ম সেটি প্রচার করতে কোনো রাজনৈতিক দলের দ্বারা সেটি আবদ্ধ নয়, তাদের সীমার মধ্যে নয়, তো এটি সম্পূর্ণ এই সীমার থেকে বাইরে। তো সেজন্য ভাগবত ধর্ম হচ্ছে জীবের ধর্ম, তো কোনো স্বাধীনতা পরাধীনতার উপরে এটা নির্ভর করে না, কোন রাজনৈতিক দলের উপরে নির্ভর করে না, কারো অধীনস্থ নয় এই ভাগবত ধর্ম। ভাগবত ধর্ম হচ্ছে জীবের ধর্ম, জীব হচ্ছে আত্মা, তার ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা। তো সেই ভগবানের সেবা সেটা স্বাভাবিক, কিন্তু আমরা ভুলে গেছি ভগবানকে বাদ দিয়ে আমরা এখন স্বতন্ত্রভাবে নিজেকে শ্রেষ্ঠ বলে ভাবছি, মালিক বলে ভাবছি, কর্তা অভিমান করছি যে আমার থেকে সব হচ্ছে। তিরক আমরা সবাই এই অজ্ঞানতাতে রয়েছি। তো চাই অভয়চরণ সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কথা তিনি শুনলেন যে আত্মধর্ম, যে ভাগবত ধর্ম, ভাগবত মানে ভগবান, ধর্ম মানে আইন। তো ভগবানের যে আইন, তো সেটি তার বিভিন্ন অংশ রূপে আত্মা পালন করা উচিত। কিন্তু যখনই এই আত্মা এই জড়গুণের সঙ্গ করে, সে স্বতন্ত্র হওয়ার চেষ্টা করে, তাকে একটি স্বতন্ত্রতা দেওয়া হয়েছে, ক্ষুদ্র স্বতন্ত্রতা। যখন সে ক্ষুদ্র স্বতন্ত্রতার অপব্যবহার করে, তখন সে নিজেকে ভাবে আমি হচ্ছি কর্তা, এই সব কিছু আমার। এভাবে অজ্ঞানতাতে আমরা ফেঁসে যাই এবং এখানে জগতে নানা রকমের কষ্ট আমরা পেয়ে থাকি। তাই সেই চেতনা মার্জিত করতে গেলে এই কলিযুগের যে ধর্ম, ভগবানের আইন, হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করা প্রয়োজন। তো সেজন্য কলিযুগ ধর্ম প্রচার করতে শিল প্রভুপাদ আদিষ্ট হলেন তার গুরুদেব থেকে। যদিও শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন 500 বছর পূর্বে যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, তিনি রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি আচরণ করে শিখাবার জন্য এই জগতে এসেছিলেন এবং ভবিষ্যৎবাণী করেছিলেন পৃথিবীর সর্বত্র আমার নাম প্রচার হবে, এই বৈদিক শাস্ত্রে বর্ণনা রয়েছে। এবং চৈতন্য মহাপ্রভু আরেকটি ভবিষ্যৎবাণী করেছিলেন যে পৃথিবীর সর্বত্র প্রচার হবে আমার নাম, তো আমার একজন সেনাপতি ভক্ত এই প্রচার করবে, সেই জগতে অবতরণ করবে এবং সমগ্র বিশ্বে আমার সেনাপতি ভক্ত সেই মন্ত্র উপাসনা নিজে আচরণ করবে এবং জগতে সেটি প্রচার করবে, যেটি ভবিষ্যৎ পুরাণেও রয়েছে। ভবিষ্যৎ পুরাণেও বলা হয়েছে যে ভগবান বলছেন গঙ্গা মাতাকে যে আমার একজন মন্ত্র উপাসক ভক্ত আবির্ভূত হবে এই জগতে, যে সর্বত্র আমার নাম বিতরণ করবে এবং এই নাম গ্রহণ করে তার চেতনা মার্জিত হবে। জীব যে বৈষ্ণব, প্রত্যেক জীব যে ভগবানের দাস, সেটি বৈষ্ণব রূপে তারা পরিচিত হবে। তেভাবে আজ আমরা দেখি যে ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য, যে তিনি সমগ্র বিশ্বে এই ভবিষ্যৎবাণী প্রচার করছেন, করে গেছেন এবং তার শিষ্যবর্গরা এখন সেটি প্রচারও করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই মহাপ্রভু শিক্ষা এটি আমাদের পরম কর্তব্য। তাই এখানে এই হরিনাম সংকীর্তন যজ্ঞ কমিটি ভক্তবৃন্দ তারাও চেষ্টা করছেন যাতে এই মহাপ্রভু শিক্ষা প্রচার হোক। তো কারণ কি না, আমাদের মহাপ্রভু বললেন চেত দর্পণ মার্জনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। চৈতন্য মহাপ্রভু 8টি শ্লোকের মধ্যে প্রথম শ্লোকে তিনি বলেছেন যে চিত্তরূপ আয়না পরিষ্কার হবে যখন আমরা হরিনাম সংকীর্তনে রত থাকব। সেজন্য তিনি বলেন 10-5 মিলে নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সেজন্য নিজে নিজ দ্বারে 10-5 মিলে হাততালি দিয়ে এই হরিনাম সংকীর্তন করতে মহাপ্রভু আদেশ করে গেছেন, সকলকে তিনি উপদেশ করে গেছেন হরিনাম জপ এবং সংকীর্তন। তো এই মহামন্ত্র হচ্ছে স্বয়ং ভগবান থেকে অভিন্ন। তো এই ভগবান তার নামের মধ্যে এই কলিযুগে শক্তি দিয়েছেন। হরে কৃষ্ণ মহামন্ত্র, ভগবানের অনেক নাম আছে, বহুবিধ নাম রয়েছে। তো সেই বহুবিধ নামের মধ্যে এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম সর্বশ্রেষ্ঠ নাম। এটাকে বলা হয় পারক ব্রহ্ম। অন্যান্য ভগবানের নামকে বলা হয় তারক ব্রহ্ম। তো সেই তারক ব্রহ্ম মানে মুক্তি হয়, ভগবানের অন্যান্য নামে মুক্তি হয়, কিন্তু এই হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে পারক ব্রহ্ম, প্রেম পাওয়া যায়। তো সেজন্য আচার্যরা এই হরে কৃষ্ণ মহামন্ত্র কে তারা গুরুত্ব দিয়েছেন, বিশেষ করে এই কলিযুগে। সেজন্য আমরা কলিযুগ অধিবাসী, তাই আমাদের উচিত এই কলিযুগের যুগধর্ম যে এই হরে কৃষ্ণ মহামন্ত্র চৈতন্য মহাপ্রভু নিজে আচরণ করে বিতরণ করলেন। হরি নাম দিয়া হৃদয় শুধিল যাচি গিয়া ঘরে ঘরে। তিনি নিজে যেচে যেচে হরিনাম দিলেন এবং হৃদয়কে শোধন করলেন। কেন না, এই বিশেষ কলিযুগে একটি মানুষের মধ্যে অসুর এবং দেবতা রয়েছে। অন্যান্য যুগে ভগবান এসেছেন, কিন্তু তিনি অস্ত্র ধারণ করেছেন, বধ করে দিয়েছেন অসুরদেরকে, আর দেবতাদেরকে তিনি সুরক্ষা দিয়েছেন। তো অন্যান্য যুগে, যেমন সত্যযুগে, দেবতা এবং অসুর আলাদা আলাদা গ্রহে বাস করত, তখন ভগবান এসে দেবতাদের সুরক্ষা দিয়েছেন, অসুরদের বধ করে দিয়েছেন। তো যখন ত্রেতয়া যুগ এসেছে, একটি গ্রহে অসুর দেবতা, সেখানে রামচন্দ্র রূপে ভগবান এসে রাবণের মতো অসুরদের বধ করে দিয়েছেন আর দেবতাদেরকে সুরক্ষা দিয়েছেন। দ্বাপর যুগে একটি পরিবারে অসুর দেবতা, যেমন কুরুবংশে পাণ্ডবেরা তারা দেবতা তুল্য এবং দুর্যোধন তারা অসুরের মতো, কেবল অসুর মানে যে জড় ইন্দ্রিয় ভোগের প্রতি আসক্ত, যে সব আমার, আমার থেকে এসছে, আমার এই সবগুলি। তাই জন্য ভগবদ গীতায় বলা হয়েছে তারা অসুর, নিজের ইন্দ্রিয় সুখকেই শ্রেষ্ঠ বলে মনে করে, এই সব কিছু ভগবানের তারা বুঝতে পারে না। তো এই দুর্যোধন সেরকম, দুর্যোধন মানে সব আমার, আমি একমাত্র ভোগ করব, আমি আর কাউকে দিব না, এই জন্য তাকে অসুর বলা হচ্ছে। তো এইভাবে ভগবান তখন এক পরিবারে অসুর দেবতা, তাই ভগবান সেখানে পাণ্ডবেদের মতো দেবতা তুল্য ভক্তদের সুরক্ষা দিলেন আর দুর্যোধনের মতো অসুরদেরকে বধ করলেন। কিন্তু কলিযুগে একটি মানুষের মধ্যে অসুর দেবতা, আমরা কখনো খুব সুন্দর কথা বলি, দেবতার মতো আদর আচরণ করি, আপ্যায়ন করি, আবার কখন কঠোর হয়ে যাই, তখন হিতাহিত জ্ঞান থাকে না, কত কিছু করে বসি। তাই জগতে আজকে দেখুন কিভাবে যুদ্ধ চলছে, মানুষ হতাশা উৎকণ্ঠা উদ্বেগে রয়েছে, কেন আসুরিক প্রবৃত্তি আমাদেরকে বাড়াচ্ছে হৃদয়ে। এই জড় জগতে সত্যগুণ রজগুণ তমগুণ আছে, সেই গুণের প্রভাবে আমরা আবদ্ধ হয়ে পড়ি এবং তখন আমরা ভাবি সব আমার, কিন্তু এই গুণের দ্বারা সব সৃষ্টি হচ্ছে। ভগবদ গীতায় কৃষ্ণ বললেন, প্রকৃতি ক্রিয়মানানি গুণই কর্মানি সর্বস্ব অহংকার বিমূঢ় আত্মা কর্তাহম ইতিমন্যতে। তো আমরা এইভাবে নিজেকে কর্তা ভাবছি, এই যে মাটি, জল, আকাশ, আগুন, বায়ু, এসব কার, এই যে আমার দেহটা কার, কার থেকে সৃষ্টি হয়েছে, আমি কে, ভগবান কে, এই জড়া প্রকৃতি কি, এইসব সাথে আমার সম্পর্ক কি আছে, এগুলি আমরা বুঝতে পারি না। এই জন্য আমরা সবসময় হতাশা উৎকণ্ঠা জগতে যুদ্ধ চালাচ্ছি। তাই চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, তিনি রাধা কৃষ্ণ মিলিত তনু, তো ভক্ত ভাব অঙ্গীকার করে তিনি ভাবলেন যে আমি যদি আচরণ করে না শিখাব, জগতে কেউ শিখবে না। তাই তিনি এসে হরিনাম অস্ত্র প্রয়োগ করলেন। তাই হরিনাম দিয়ে হৃদয় শুধিলে, হৃদয়কে শোধন করলেন, অন্য কোনো উপায় নেই, কোনো বৈজ্ঞানিক উপায় নয়, রাজনৈতিক উপায় নেই, জাগতিক শিক্ষা যে স্কুল কলেজের উপায় নেই, আমাদের হৃদয়কে পবিত্র করা যায়। কেউ বলতে পারে না যে কোনো একটা আমাদের হৃদয়কে পবিত্র করার, আমাদের ইউনিভার্সিটি স্কুল কলেজ বা কোনো প্রতিষ্ঠান আছে যে জাগতিক প্রতিষ্ঠানগুলি যারা এই সমাজ সেবা করছে, রাজনৈতিক দল রয়েছে, বৈজ্ঞানিক উপায় রয়েছে, কোনো কিছু আমাদের হৃদয়কে মার্জন করতে পারে এরকম কোনো বস্তু নেই। তো সেটি মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, তিনি সৃষ্টিকর্তা পালনকর্তা ভরণ পোষণ দাতা, এই জন্য তাকে ভগবান বলা হয়, তাকে গড বলা হয়, তাকে আল্লাহ বলা হয়। এই ভাষাতে আমরা বলি, আরবিয়ান ভাষায় মুসলিমরা আল্লাহ বলে, খ্রিস্টানরা গড বলে, জিওডি গড বলে, হিন্দুরা ভগবান বলে, কিন্তু এই শব্দ মানে কি? খ্রিস্টানরা যে গড বলছে, জি জেনারেটর, তারা বলে জেনারেটর মানে যিনি সৃষ্টিকর্তা, ও অপারেটর যিনি পালনকর্তা, ডি ডেস্ট্রয়ার যিনি ধ্বংসকর্তা, এই জন্য তিনি গড, এই জন্য আল্লাহা। আরবিয়ান ভাষায় মুসলিমরা বলে আল্লাহা, তিনি মহান শ্রেষ্ঠ, সবকিছু যার থেকে এসেছে, এভাবে তারা আল্লাহর সংজ্ঞা আরবিয়ান ভাষাতে বর্ণনা করছে, সৃষ্টিকর্তা পালনকর্তা ধ্বংসকর্তা। আমরা ভগবান বলি যার থেকে সবকিছু ভরণ পোষণ হয় জগতে, যিনি সবাইকে পরিচালন করেন এবং যিনি এই জগৎকে আবার ধ্বংস করে দেন, তো সেজন্য তিনি ভগবান। ভগবান শব্দের অর্থ আবার বলা হয়েছে যার মধ্যে সমস্ত ঐশ্বর্য, ষড় ঐশ্বর্য পূর্ণ, যে ভগবান, সমস্ত সম্পদ যার মধ্যে রয়েছে, যার কাছে সমস্ত সম্পদ, সমস্ত জ্ঞান যার কাছে রয়েছে, সমস্ত সৌন্দর্য, সমস্ত বল, সমস্ত যশ, সমস্ত এভাবে তার যে যশ ইত্যাদি ষড় ঐশ্বর্যপূর্ণ যে ভগবান, এই জন্য তো এই ভগবান শব্দটা বলা হয়। তো আমরা বুঝি না, তো সেই জন্য এই ভগবান আল্লাহ গড তার কার্যকলাপ এইগুলি, তার নাম কি? তো সেটি শ্রীল প্রভুপাদ সারা বিশ্বে প্রচার করলেন। চৈতন্য মহাপ্রভু যেহেতু সে আদেশ ছিল, তাই তিনি সারা বিশ্বে প্রচার করলেন। তিনি নিজে করেছেন এবং তার অনুগামীদের বলেছেন যে আমি একলা মালাকার কত জায়গায় যাব, তিনি ইচ্ছা করলে সব করতে পারেন। ভগবান বলেছেন মানে সব জায়গা হয়ে গেছে, কিন্তু ভগবান চান তার ভক্তদেরকে সেবাতে নিযুক্ত করতে। যেমন এখানকার কমিটি ভক্তরা মহাপুরুষের আদেশ পালন করে সেবা করার সুযোগ নিচ্ছে নিজের হৃদয়কে পবিত্র করতে, আর জনসমাজকে আমন্ত্রণ করে তাদের হৃদয়কে পবিত্র করার জন্য তারা চেষ্টা করছে। তাই ভগবান তার ভক্তদেরকে আদেশ করেছেন, তে ভক্তরা এই সুযোগটা গ্রহণ করে ভগবানের সেবা হিসাবে। কেন? আমরা ভগবানের সেবার দ্বারা আমাদের নিজেদের নিত্য মঙ্গল হয়, তা আমাদের নিত্য মঙ্গল, নিজের মঙ্গলের জন্য আমরা ভগবানের আদেশ পালন করি। তাই শ্রীল প্রভুপাদ আমরা দেখছি তিনি সারা বিশ্বে, যেহেতু মহাপ্রভু বলছেন আমার সেনাপতি ভক্ত, সে সারা বিশ্বে মন্ত্র উপাসনার শিক্ষা দিবে এবং বৈষ্ণব তৈরি করবে, আর তারা আসবে এবং গঙ্গাতে স্নান করবে, এবং কলিযুগে মানুষ অধর্ম আচরণ করবে। অধর্ম চার প্রকার স্তম্ভ রয়েছে, যেখানে নেশা হবে, বিড়ি পান চা কফি সিগারেট হিরোইন এলএসডি এসব যখন খাওয়া হবে, পান করা হবে, গ্রহণ করা হবে, এটা বলা আছে অধর্ম। ভাগবতে এসব শিক্ষা দেওয়া আছে, যখন এই অধর্ম আচরণ করবে লোক, পাপ, বৈদিক নীতির উল্লঙ্ঘন, তো এটাকে পাপ বলা হয়, কলির স্থান। তো অধর্মের চারটি স্তম্ভের মধ্যে নেশা, আর এই নেশা দ্বারা ধর্মের একটি স্তম্ভ, অধর্ম যেমন চারটি স্তম্ভে দাঁড়িয়ে আছে এবং ধর্মও তেমনি চারটি স্তম্ভে দাঁড়িয়ে আছে। যখন অধর্ম আচরণ আমরা করব মনুষ্য জীবনে, এই নেশাগ্রস্ত হব, তখন আমাদের যে ধর্ম প্রবৃত্তি, ধর্ম আচরণ করা উচিত মনুষ্য মাত্রে, তো সেখানে এই নেশার দ্বারা আমাদের ধর্মের একটি স্তম্ভ তপস্যা সেটি নষ্ট হয়ে যাবে। এবং অবৈধ ক্রীড়া, ছেলেমেয়েরা বিবাহ জীবন ব্যতি রেখে মেলামেশা করে, সেটা অবৈধ সঙ্গ, সেটা পাপ। কৃষ্ণ গীতায় বললেন কামম ধর্ম অবিরুদ্ধ কামস্মি, আমি সেই কাম, স্ত্রী পুরুষের যে মিলন সেই কামটা আমি। যখন পুত্রার্থে ক্রিয়তে ভার্যা, যখন বিবাহ জীবনে পুত্র সন্তান উৎপন্ন করবে কেবল, বিবাহ জীবনেও যদি কেউ ইন্দ্রিয় সংযম না করে মেলামেশা করে সেটাও পাপ। সেটা কৃষ্ণ বলছেন আমি নয়, সেটা তার নিজের ইন্দ্রিয় সুখ, কিন্তু কেবল আমার সেবার জন্য সে পুত্র উৎপন্ন করবে, সেই কাম আমি, কামস্মি। কামম ধর্ম অবিরুদ্ধ, সেটা ধর্ম অবিরুদ্ধ, সেটা শুদ্ধ, সেটা শুচি। কিন্তু যখন সে নিজের ইন্দ্রিয় সুখের জন্য আসক্ত হয়ে যাবে তখন সেটা, সেই কামটা হবে অধর্ম, যার ফলস্বরূপ ধর্মের একটি স্তম্ভ শুচিতা নষ্ট হয়ে যাবে। তারপরে অধর্মের আর একটি স্তম্ভ হচ্ছে যে জীবহিংসা, জীব হত্যা আমরা যে করছি, বহু সমাজে জীব হত্যা করছি, যেমন আমরা গরু ছাগল মুরগি কত কাটছি, গাছপালা লতা গুল্ম কাটছি, তো এগুলি হত্যা, এটাও পাপ। তো সেখানে কলি থাকে, এর দ্বারা ধর্মের একটি স্তম্ভ দয়া নষ্ট হয়ে যায়। কেউ প্রশ্ন করে তাহলে আমরা জীবন ধারণ করবো কি করে? তো যেন শাকসবজি মানুষের আহার্য বস্তু, জীবস্য জীব আহার, কিন্তু যেহেতু ভগবান সৃষ্টিকর্তা তিনি বলে দিলেন যে এই জীব মনুষ্য জীবের আহার্য শাকসবজি, পত্রং পুষ্পং ফলম ত্বয়ম যমে ভক্ত্যা প্রয়চ্ছতি তদ অহম অস্নামি ভক্তি অপহৃতম, সেটা ভক্তদের দ্বারা রন্ধন হবে। যেসব ভক্তরা এই ধর্ম আচরণ করে, তার মানে কোনো নেশা করে না, কোনো অবৈধ ক্রীড়া করে না, কোনো জীব হত্যা করে না, শাকসবজি মানুষের খাদ্য হিসাবে সেটাকে হত্যা করে, কিন্তু ভগবানের নির্দেশ সেটা তাকে নিবেদন করে, প্রসাদ যখন খায় তখন সেটা আর জীব হত্যা হয় না, পাপ হয় না। প্রভুপাদ একটা উদাহরণ দিয়েছেন, যেমন একই হত্যা প্রমোশন হয়, একই হত্যা মৃত্যুদণ্ড হয়ে যায়। যেমন মিলিটারিতে যারা চাকরি করে, তো মিলিটারি চাকরি করে অন্য দেশে গিয়ে যুদ্ধ করে, তারা যখন অন্যান্য দেশের সৈনিকদের মেরে দেয় তখন দেশে এসে প্রমোশন হয়, প্রাইজ পায়, এরকম কত কিছু হয়। কিন্তু সেই মিলিটারি যদি সে মনে করে তার গ্রামে বা দেশে ফিরে এসে বাড়িতে দাদার সাথে জমি নিয়ে বচ্চাসা হয়ে গেল, তো সেখানে সে যদি তার দাদাকে শুট করে দেয় অহংকার বশত, তাহলে কি হবে? তার মৃত্যুদণ্ড হবে। তো সেখানে সে প্রাইজ পাবে না। একই সে হত্যা করেছে অন্য দেশে 50-100 সৈনিক, কিন্তু দেশে ফিরে এসে সে পুরস্কার পাচ্ছে আর সে প্রমোশন হয়ে যাচ্ছে। তো এরকম এক লোক করেছিল, যার ফলে বিচারপতি তাকে মৃত্যুদণ্ড দিলেন। তো সেই মৃত্যুদণ্ডতে তিনি শুনে বিচারপতিকে বলেন আপনি বিচারপতি হওয়ার যোগ্য নন, আমি অন্য দেশে, আমি একজন সৈনিক, আমি অন্য দেশে যুদ্ধ করে 50 সেনাকে মেরে প্রমোশন হয়েছে আমার চাকরিতে আর প্রাইজ পেয়েছি, আর একজনকে মেরে দিলাম, আপনি আমাকে মৃত্যুদণ্ড দিচ্ছেন, আপনি বিচারক হওয়ার যোগ্য নন। তখন বিচারক বললেন আপনি যখন অন্য দেশের সেনাদের মারলেন কার নির্দেশে? বলে কেন, আমার কমান্ডারের নির্দেশে। আপনার দাদাকে মারলেন কার নির্দেশে? তখন মাথাটা নিচু হয়ে গেছে। অতএব আপনার প্রাইজ, আপনার প্রমোশন মৃত্যুদণ্ড। তখন চুপ। একই হত্যা প্রাইজ হবে, একই হত্যা মৃত্যুদণ্ড হবে। ঠিক সেই রকম জীবস্য জীব আহার, একটা জীবের খাদ্য আর একটা জীব, এটা ভগবানের সৃষ্টিতে এরকম তিনি তৈরি করেছেন। কিন্তু তিনি জানিয়ে দিলেন যে এই শাকসবজি মানুষের আহার্য বস্তু, সেটা নিবেদন করে খেতে হবে, রান্না করে ভোগ লাগাতে হবে। এই জন্য তুলসী পাতা দিয়ে সেটা রন্ধন করে, যারা ধর্ম আচরণ করে, ধর্ম আচরণ করে মানে ভগবানের আইনকে পালন করে, সেই ব্যক্তি যখন রান্ধন করবে তখন সেটি পবিত্র হবে, তখন ভগবান সেটি গ্রহণ করবেন। অপবিত্র ব্যক্তি যে নেশা করে, অবৈধ ক্রীড়া করে, পান বিড়ি সিগারেট খায়, অবৈধ সঙ্গ করে বা জীব হত্যা করে, মৎস্য মাংস খায় এবং ভোগ লাগিয়ে খায় না দৈনিক, একদিন হয়তো গেল কোথাও সেখানে দেখালো আমি ভোগ লাগাচ্ছি, কিন্তু বাড়িতে গিয়ে আর সব অধর্মের আচরণ করছে, তাস পালি জুয়া খেলে ধর্মের আরেকটি স্তম্ভ সত্য, আর অধর্মের স্তম্ভ হচ্ছে এই দ্রুত ক্রীড়া। কলি এইভাবে চারটি স্থানে রয়েছে, অধর্মের চারটি স্তম্ভ। কলির তার যে মন্ত্রী হচ্ছে অধর্ম, সে অধর্মের দ্বারা এই জগতে কলি তার কাজ করে সারা বিশ্বে। তাই আমরা এই অধর্ম আচরণ করার দ্বারা, পাপকর্মের দ্বারা, তাই আমরা জগতে হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগের কারণে রয়েছে। এই যে যুদ্ধ হচ্ছে কেন? পাপকর্মের দরুন, হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগ, অবৈধ ক্রীড়া করার দরুন। অবৈধ ক্রীড়া হলে আমরা সবসময় হতাশা উৎকণ্ঠায় থাকবো, জীব হত্যা হলে হতাশা উৎকণ্ঠা উদ্বেগ থাকবে, নেশাগ্রস্ত হলে আমাদের বুদ্ধি থাকে না, যদি কেউ মদ খায় মাতাল আর স্বাস্থ্য ক্ষতি করে নেশা। আমরা অনেক বড় বড় জ্ঞানী লোক, লেখা আছে সিগারেট স্মোকিং ইঞ্জুরিয়াস টু হেলথ, কিন্তু আমরা সেটা দেখছি কিন্তু আমরা সেটাকে গ্রহণ করি। তা আমাদের শিক্ষার কি মূল্য আছে? স্কুল কলেজ ইউনিভার্সিটি কি মূল্য আছে? তাহলে আমাদের এই বিদ্যা যে জ্ঞান দিচ্ছে, বিদ্যা দদামি জ্ঞানম বলা আছে, বা স্কুলে লেখে আছে তমসা মা জ্যোতির্গময়, অন্ধকার থেকে আলোকে যাও, জ্ঞান অর্জন করো, তো এইসব সাধারণ জ্ঞানও আমাদের নেই। তো সেজন্য কাণ্ড জ্ঞান আগে রাখা দরকার, তারপরে দিব্য জ্ঞান আসবে। নেশাটা তো কাণ্ড জ্ঞান, যে নেশা করলে ধূম্রপান করে আমার ছেলে মেয়ে আমার নিজেরই এই ধোঁয়া গিয়ে লাংস ফুটো হয়ে যাবে, ক্যান্সার হয়ে যাবে, এসব কাণ্ড জ্ঞান। কিন্তু যারা ভদ্র ব্যক্তি তারা এসব করে না, মদ খায় না, নেশা করে না, বিড়ি পান, চা কফি খায় না, চায়েও নিকোটিন কফিন আছে, এসব করে না। তো এই জন্য চারটি অধর্মের স্থান, চারটি ধর্মের স্থান। সেই জন্য প্রভুপাদ তিনি সারা বিশ্বে প্রচার করলেন, তো এই সমস্ত খারাপ গুণ থেকে মুক্ত হবেন যদি আমরা সৎ পরম্পরার উদ্দেশ্য গ্রহণ করে, পরম্পরাকে গ্রহণ করে, গীতা ভাগবতের শিক্ষাকে আচরণ করি, তাহলে আমাদের জীবন সার্থক হবে, তখন আত্মকল্যাণ হবে। আত্মা তখন সে যে ভগবানের দাস, এই জড়জগতে জড়গুণের সঙ্গ করে সে সব কিছু কর্তা অভিমান করছে, দেহকে আমার বলে মনে করছে, গুণের প্রভাবে, গুণের সঙ্গ প্রভাবে। সেজন্য এই গুণ থেকে মুক্ত হতে গেলে ভক্তি সূচনা করতে হয়। কৃষ্ণ গীতায় বলেছেন, মাম চ য অব্যভিচারে ন ভক্তি যুগে ন সেবতে, সগুণান সমতিত ইতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। যে যখন অব্যভিচারী ভক্তি হবে, অব্যভিচারী ভক্তি মানে যে কেবল কৃষ্ণ ভক্তি, কেন না? জীব হচ্ছে কৃষ্ণের বিভিন্ন অংশ। ভগবদ গীতায় কৃষ্ণ বললেন, মমৈবাংশ জীব লোকে জীবভূত সনাতন, জীব আমার বিভিন্ন অংশ। তাই জীবের কর্তব্য সেই পরমেশ্বর ভগবানের তার সেবা করা, জীব অংশ আর ভগবান হচ্ছেন অংশী। তাই জীব যদি ভগবানের সেবা বন্ধ করে, সে অন্য কারো সেবা করে, তাহলে সেটা ব্যভিচার করা। যেমন স্বামী স্ত্রী বিয়ে হল, স্ত্রী যদি অন্য পুরুষের সাথে মিশে তাহলে আমরা ব্যভিচারিণী বলি, কোনো পুরুষ যদি তার স্ত্রীর সাথে মিশে, অন্য মহিলার সাথে মিশে, তাকে বলা তুই ব্যভিচার করছিস। তো এইভাবে জীব ভগবানের বিভিন্ন অংশ, তাই তার সেবা করা এটি পরম ধর্ম, এটি আমরা ভুলে গেছি। এই জন্যই চৈতন্য মহাপ্রভু তিনি বললেন, চেত দর্পণ মার্জনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই জন্য এখানে হরিনাম সংকীর্তন আয়োজন করা হয়েছে। এটা যখন আমরা ঠিকভাবে আচরণ করব, প্রতিদিন ছেলে মেয়েকে নিয়ে আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটি জপ করা, আর ছেলে মেয়েদেরকে নিয়ে কীর্তন করা। এই নাম হচ্ছে জপনীয় কীর্তনীয়। মৃদঙ্গ করতাল বাজিয়ে উচ্চস্বরে, যেমন এখানে ভক্তরা কীর্তন করছিল, নৃত্য করছিল, ঠিক তেমনি। আর জপমালা নিয়ে নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধ, মহাপ্রভু যেহেতু নিজে শিক্ষা দিয়ে গেছেন, আরো আমরা তুলসীর সামনে বসে হরিনাম মালা নিয়ে, তিনি যেহেতু কৃষ্ণ উপদেশ করছেন, তিনি নিজে আচরণ করলেন এবং সেখানে কিছু সময় বসে হরিদাস ঠাকুরের দ্বারা প্রচার করলেন, তিন ভাবে জপের শিক্ষা তিনি দিলেন, উচ্চস্বরে জপ, মানসিক জপ এবং মৃদু জপ, এরকম তিন ভাবে জপ। হরিদাস ঠাকুর নামাচার্য, তিনি যবনকুলে জন্ম হয়েও তিনি হরিনাম করলেন, আর মহাপ্রভু তাকে নামাচার্য উপাধি দিলেন। হরিনাম প্রচার করতে, তার পদাঙ্ক অনুসরণ আমরা করি। আমাদের ইস্কন ভক্তরা নাম জপ যখন মালায় করে, তুলসীর সামনে বসে, তারা শুনে শুনে করে। কেন না? শুনে শুনে করলে কীর্তনটা যখন উচ্চ হবে, যখন শুনব, তখন আমাদের মনটা দিয়ে চিন্তা করা যাবে। ঠিক অভ্যাস করতে করতে একদিন সেটা যে কোনো অবস্থাতে আমরা ঘুমিয়ে আছি, তখনও হরে কৃষ্ণ উচ্চারণ হবে, হুচট খেলেও কৃষ্ণ এসে যাবে। যেমন আমরা সারাদিন কোনো কাজ করি, সেই কথা বলি, সেই চিন্তা করি, রাত্রিবেলা স্বপ্ন সেই কথাগুলি বলি, বিলবিলাই। ঠিক সেরকম ভগবানের নাম যত আমরা অভ্যাস করব, জুড়ে জুড়ে কীর্তন করা, জপ করা, এইসব পন্থা যখন আমরা অবলম্বন করব, আস্তে আস্তে আমাদের হৃদয়ের আয়না পরিষ্কার হয়ে যাবে। যা আজ সারা বিশ্বের মানুষ যারা গোরক্ত খেত, মানুষ মানুষকে খেত, আফ্রিকার লোক গো রক্ত পান করত, গো মাংস খেত, তো সেই সব ছেলেমেয়েরা সারা বিশ্বে আজ তারা আজকে মদ্য মাংস দূরের কথা, তারা চা পান পর্যন্ত খায় না। পান পাতা খাওয়া অসুবিধা নেই, কিন্তু পানের মধ্যে আমরা যেটা দেই সেটা আমার স্বাস্থ্য পক্ষে ক্ষতিকর, আর আমার তপস্যা বৃত্তি ধর্মের একটি স্তম্ভকে নষ্ট করে দেবে। তো সেজন্য জীব হত্যা, শাক সবজি এটাও হত্যা, গরু ছাগলরা খায়, কিন্তু সেটি ভগবানকে নিবেদন করে ভগবান খেতে বললেন, তখন এটি ধর্ম হবে। তো এইসব আইন আমাদের পালন করতে, সেজন্য আমাদেরকে আগে নিজেকে জানতে হবে। আমি নিজেকে জানি না বলে আমার কর্তব্য সম্বন্ধে আমরা অবহেলা করি, আমরা ভাবি আমি মালিক, সারা জগতে আমরা শ্রেষ্ঠ বলে ভাবি, আমি প্রধানমন্ত্রী, আমি রাষ্ট্রপতি, আমি মুখ্যমন্ত্রী, আমি হিন্দু, আমি মুসলিম, আমি খ্রিস্টান, এই দেহের পরিচয় দিয়ে আমরা সারা বিশ্বে যুদ্ধ লাগাচ্ছি। আমি অমুক রাজনৈতিক দলের একটা নেতা, কত রাজনৈতিক দল, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, এসব বলে আমরা পরিচয় দিচ্ছি, দেহের পরিচয়। আপনারা বলুন, যারা ভদ্র ব্যক্তি তারা এটা উপলব্ধি করতে পারেন, যখন এই দেহের পরিচয় হয় আমি হিন্দু, তখন অন্য খ্রিস্টান মুসলিমদের সাথে দ্বন্দ্ব, যখন আমি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত, অন্য দলের লোককে দেখলে আমার হিংসা, তাকে কি করে খুন করব, মারব, এইসব চিন্তাধারা, এটা মনুষ্য সমাজে হওয়া উচিত না। এই জন্য চৈতন্য মহাপ্রভু একটা অস্ত্র নিয়ে এলেন, যে সেই অস্ত্র হচ্ছে নাম অস্ত্র। তো এই নাম যখন জীব কীর্তন করবে, জপ করবে, তখন আস্তে আস্তে তার হৃদয়ের আয়না পরিষ্কার হবে। আয়না যখন পরিষ্কার হবে, তখন সে নিজেকে জানতে পারবে, আমি কে, আমি দুঃখ চাই না, এরকম হতাশা উৎকণ্ঠায় থাকতে চাই না, মৃত্যু চাই না, জন্ম চাই না, রোগ চাই না, ব্যাধি চাই না, বার্ধক্য চাই না, এগুলি চাই না কেন হচ্ছে, তখন সবগুলি উপলব্ধি করতে পারবে। কেন ইনি গরিব, কেন ইনি ধনী, কেন ইনি শিক্ষিত, ইনি মূর্খ, ইনি দেখতে সুন্দর, ইনি অসুন্দর, এ সবগুলি, ইনি মহিলা, ইনি পুরুষ, এ সব চেতনা মার্জিত হবে, তখন দ্বন্দ্ব মুক্ত হয়ে যাবেন। ভগবদ গীতায় কৃষ্ণ একটি গীতাতে সপ্তম অধ্যায় ২৮ নম্বর শ্লোকে বলেছেন, যেসাং তু অন্তগতং পাপম জনানাং পুণ্যকর্মানাম তে দ্বন্দ্ব মহ নির্মুক্তাং ভজন্তে মাং দৃঢ়ব্রতা। সে আমার ভজনা করতে পারে কিভাবে না, সমস্ত পাপ থেকে যিনি মুক্ত। যেসাং তু অন্তগতং পাপম, সপ্তম অধ্যায় ২৮ নম্বর শ্লোকে, তো সেই পাপ থেকে মুক্ত হলে আর দ্বন্দ্বমোহ নির্মুক্তাম, দ্বন্দ্ব মানে কি, ডিউয়ালিটি, দ্বৈত ভাব, শত্রু মিত্র ভাব। এই জগতে আমরা এই পাড়ার লোক শত্রু ভাবি, আর অন্য পাড়ার লোকে মিত্র ভাবি, এ ধনী, এ গরিব, এ শিক্ষিত, এ অশিক্ষিত, আমি ধনী, তুমি ভিখারি, তোমাকে খাওয়াবো, তুমি ভিখারি, খেতে পাচ্ছ না। এই যে আমরা দ্বন্দ্বর মধ্যে, পরস্পর মধ্যে এরকম চলাচ্ছি, তার কারণ কি, পাপকর্ম, ওই চারটি পাপকর্ম, অধর্ম আচরণ, যার ফলে আমাদের মধ্যে দ্বন্দ্ব। সেজন্য ভগবান কৃষ্ণ যিনি সৃষ্টিকর্তা, তিনি জানালেন এই দেহটা কিভাবে পরিচালিত করতে হবে। কোম্পানি মালিক কোনো যন্ত্র বের করে, তখন তার ম্যানুয়াল বুক দেয় কি করে সেটাকে অপারেটিং করতে হবে, তখন সেই যন্ত্রটা ঠিক থাকবে। আমরা যদি একটা পেট্রোল গাড়ি ম্যানুয়াল বুকে দেখা আছে, পেট্রোল গাড়ি, আমরা সেখানে জল ঢুকিয়ে দিব, ডিজেল ঢুকিয়ে দিব সেটা চলবে? পেকুলেশন করলে নষ্ট হয়ে যাবে নিজের জিনিসটা। তাই আজ আমরা এই হতাশা উৎকণ্ঠা যুদ্ধ বিভিন্ন জিনিস সমাজে, তার কারণ আমরা জল্পনা কল্পনা করছি আমাদের এই দেহকে কিভাবে পরিচালিত করতে হবে। আমরা মনুষ্য জীবনে এটা জানি না, আমাদের নিজের ইচ্ছা মতো আমরা করি, আমাদের নিজের ইচ্ছা মতো আমরা কর্ম করি। ভগবদ গীতায় কৃষ্ণ এই ম্যানুয়াল বুক দিলেন, তিনি সৃষ্টিকর্তা, তাই তিনি ম্যানুয়াল বুক গীতাকে দিলেন, বললেন কর্ম করবে, সবাইকে কর্ম করতে হবে। অর্জুন কর্ম ত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু তাকে জোর করে বললেন না, তোমায় কর্ম করতে হবে। মা মনুস্মর যুদ্ধ চ, তুমি আমাকে স্মরণ করে যুদ্ধ করো, এমনি তুমি করতে পারো না। জল্পনা কল্পনা করে তুমি হতাশা উৎকণ্ঠা উদ্বেগে কেন চেতনা মার্জিত হতে হবে? তো যেন ভগবানের নাম স্মরণে আমাদের হৃদয়ের আয়না পরিষ্কার হয়, তো সেজন্য কৃষ্ণ গীতায় বললেন সর্বকর্মাণি অপি সদা কুরবান্ন মত ব্যাপাশ্রয়ে মত প্রসাদাত মবাপ্নতি শাশ্বতং পদম অবয়ম। যে সর্বকর্ম আমাকে আশ্রয় করে কর, তাই কলিযুগে ভগবান নাম বিগ্রহ রূপে এসেছেন, এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, নাম অবতার। এই নাম অবতারকে আশ্রয় করে ভগবান নাম রূপে এলেন। বৈদিক শাস্ত্রে বলা হয় তিন ভাবে ভগবান নিজেকে প্রকট করলেন কলিযুগ মানুষের জন্য, নাম অবতার, অর্চা অবতার বিগ্রহ, আর ভাগবত অবতার গ্রন্থ, ভাগবত ম্যানুয়াল বুক। এইভাবে তার আশ্রয়ে, ভাগবত অবতারের আশ্রয়ে আমরা জ্ঞান লাভ করব, প্রকৃত জ্ঞান। প্রকৃত জ্ঞান ঠিকই চেতন অচেতন বস্তুর মধ্যে পার্থক্য নির্ণয়, এই দেহটা জড় অচেতন, এর মধ্যে আত্মা একে পরিচালনা করে ও চেতন, এইসব পার্থক্য আমরা জানতে পারবো। কিন্তু আমরা সবাই বলি আমার দেহ, আমার মাথা, আমার হাত, আমার পা, আমি কে জানি না, এই দেহ আমরা বলি, তো সেই দেহ আমি নই। আমরা যে পরিচয় দিচ্ছি সেটা আসলে এই পরিচয় মিথ্যা পরিচয়। আমরা যাকে বলছি বাবা মা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কত কিছু পরিচয় দিচ্ছি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, কিন্তু যখন কেউ মারা যায়, বাবা মা মারা গেলে আমরা সবাই বলি বাবা চলে গেলেন। ওই দিন জ্ঞান হয় প্রত্যেক ব্যক্তির যে যাকে বাবা বলছিলাম সে বাবা নয়, বাবা চলে গেলেন। যদি বাবা হতো তাকে পুড়িয়ে দিতেন না, কবর দিয়ে দিতেন না, বা ফেলে দিতেন না। নিজের বাচ্চা সৃষ্টি করে বলছে আমার ছেলে, কিন্তু বাচ্চা থেকে আত্মা চলে গেলে তখন আর আমার ছেলে না, সেই দেহটা আছে, কিন্তু সেই দেহটাকে আমরা পুঁতে দিচ্ছি, আগুন দিয়ে দিচ্ছি। তাহলে আমরা সব মিথ্যা প্রচার করছি নিজেদের মধ্যে এই দেহের পরিচয় দিয়ে। তাই চৈতন্য মহাপ্রভু বললেন চেত দর্পণ মার্জনং, হৃদয়ের আয়না পরিষ্কার নেই। আমাদের স্কুল কলেজ ডিগ্রি থাকতে পারে, কিন্তু আমাদের হৃদয়ের আয়না পরিষ্কার কি হবে, সেই শিক্ষাটা কোথায়, সেই স্কুল কলেজের কোথায় কোনো ডিপার্টমেন্ট নেই। তো সেজন্যই হরিনাম দিয়া হৃদয় শুধিল, সেই নাম অস্ত্র দিয়ে ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি আমাদের আসুরিক প্রবৃত্তিকে, এই যে অভিমানকে, অহংকারকে তিনি বধ করলেন। তাই জন্য তিনি আবার আদেশ করলেন সর্বত্র এটা প্রচার করো। তো সেজন্য প্রভুপাদ সারা বিশ্বে নাম ব্রহ্ম, অর্চা বিগ্রহ, নাম বিগ্রহ, আর ভাগবত অবতার, এই তিন অবতারকে তিনি বিতরণ করলেন, যার ফলে তারা শুদ্ধ হয়ে বুঝতে পেরেছে যে আমি হিন্দু নয়, মুসলিম নয়, খ্রিস্টান নয়, ভারতীয় আমেরিকান নয়, পাকিস্তানি নয়, ডক্টর নয়, ইঞ্জিনিয়ার নয়, বৈজ্ঞানিক নয়, এইভাবে তারা বুঝতে পেরেছে। একবার নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকা দারবান ইস্কন মন্দিরে গিয়েছিলেন, যখন নেলসন ম্যান্ডেলা ছিলেন, তো ওখানে গিয়ে উনি দেখছেন সাদা কালো তারা এক জায়গায় নৃত্য করছে। উনি যার জন্য সংগ্রাম করছিলেন, জেল খাটেছেন অনেকবার, কি জন্য না, সাদা কালো তারা সবসময় যুদ্ধ, হিংসা, পরস্পরের মধ্যে কাটাকাটি, মারামারি, কিন্তু তিনি দারবান ইস্কন মন্দিরে গিয়ে সাউথ আফ্রিকায় দেখছেন সাদা কালো লোক তারা একসাথে, যাদেরকে তিনি একতা করতে চেষ্টা করছিলেন পারেননি, আর ওই ইস্কন মন্দিরে সবাই নাচছে, নৃত্য করছে, কীর্তন করছে, প্রসাদ খাচ্ছে, এক জায়গায় কেউ হরিকথা শুনছে। তিনি আশ্চর্য হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন এটা কি করে সম্ভব। আমি অনেক জেল খেটেছি এটাকে একতা করতে গিয়ে, পারিনি। তো এই মন্দিরে কি করে সম্ভব হয়েছে? তো সেখানে প্রেসিডেন্ট বললেন যে এটি ভারত থেকে অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এসেছিলেন, যিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের একজন অন্যতম শিষ্য, তাকে পাঠিয়েছিলেন, তার যুবক অবস্থায় আদেশ করেছিলেন, কিন্তু তিনি পরবর্তীকালে তার 69 বছর বয়সে আমেরিকাতে এসেছিলেন, আর আমেরিকা এসে সারা বিশ্বে তিনি প্রচার করলেন। তাই সারা বিশ্বের মধ্যে আমরা আফ্রিকাবাসীও এখানে তার নির্দেশ, তার শিক্ষা, গীতা ভাগবত থেকে তার ভাষ্য এবং এই কলিযুগের যুগধর্ম, যে গড আল্লাহ ভগবানের যে আইন, সে আল্লাহর নাম, গডের নাম, ভগবানের নাম, এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, এটা যখন আমরা গ্রহণ করেছি, আর তিনি শিখিয়েছেন যে এই শাক সবজি ফল মূল এই জগতের যা কিছু উৎপন্ন হয় সব ভগবানের জিনিস, এই মাটি জল আকাশ আগুন বায়ু সেগুলি ভগবানের, এগুলি আমরা যখন হরিনাম করেছি, এবং তিনি বলেছেন তিনি ভুক্তা, গড ভগবান আল্লাহ তিনি ভুক্তা, গীতায় সেই সব শিক্ষা দেওয়া হয়েছে, তাই তার জন্য তুমি রন্ধন করো, তার জন্য চাকরি করো, তার জন্য ব্যবসা করো, তার জন্য চাষবাস করো, তার জন্য লেবারি খাটো, কেন এই দেহটা তার, এটা এই দেহটা মাটি জল আকাশ আগুন বায়ু দিয়ে তৈরি, প্রকৃতি যা তো আমরা বলছি, প্রকৃতি মানে শক্তি, কার শক্তি? বৈজ্ঞানিকদের, রাজনৈতিক নেতাদের, আমার পিতামাতার, দেবতাদের? না, ভগবান বলছেন ভূমি রাপু অন্নল বায়ু খং মন বুদ্ধিরে বচ অহংকার ইত্যঙ্গে ভিন্না প্রকৃতির অষ্টধা, 8 প্রকার আমার ভিন্না নিকৃষ্ট প্রকৃতি রয়েছে, যেগুলি মাটি জল আকাশ আগুন বায়ু মন বুদ্ধি অহংকার, এইগুলি নিয়ে আমরা ফুরিফারি করছি, এই দেহটাও তৈরি হয়েছে এইভাবে। ব্রহ্মা 84 লক্ষ প্রকার দেহ এই উপাদানগুলি নিয়ে সৃষ্টি করেছেন, এগুলি বৈজ্ঞানিকদের নয়, দেবতাদের নয়, রাজনৈতিক নেতাদের নয়, আমার বাবা মার নয়, এগুলি সব কৃষ্ণের সম্পত্তি, আল্লাহর জিনিস। প্রভুপাদ এই উপলব্ধি করালেন, তাদেরকে 2-4 জিনিস প্রদান করে, সেই 4 জিনিস কি প্রভুপাদ শিক্ষা দিয়েছিলেন? ABCD অ্যাসোসিয়েশন, ভক্ত সঙ্গ তিনি দান করলেন, তুলসীর সাথে বস, প্রত্যেক দিন কি করবে, বসে কি করবে, ছেলে মেয়েদের নিয়ে বুকস রিডিং, গীতা ভাগবতকে শ্রবণ কীর্তন করবে কিছু সময়, এবং কর্তব্য অকর্তব্য নির্ণয় করবে, এবং সেখানে বুঝতে পারবে যে আমার কি করণীয় অকরণীয়। সি চ্যান্টিং দি হোলি নেম অফ লর্ড, ভগবানের নাম কলিযুগ ধর্ম, সেটা জপ কীর্তন করলে হৃদয়ের আয়না পরিষ্কার হবে, তখন নিজে আয়নায় দেখতে পাবে। আমরা নিজের মুখটা দেখতে পারি না, কয়জন এখানে আছেন বলুন, নিজের মুখ দেখতে পারেন? কয়জন হাত তুলুন, কেউ দেখতে পারেন না। আমরা দেখি সবাই, দেখতে পারি না কিভাবে? আয়নার মাধ্যমে। তাহলে মাধ্যম লাগবে, স্পেকুলেশন করে নয়, আমি দেখে ফেলবো, আমার মুখ নিজে দেখে পারবেন না, তাহলে মাধ্যম লাগবে, তো সেটা হচ্ছে আয়না। কিন্তু আয়নার সামনে গেলেও আপনি দেখতে পাবেন না, যদি মহিলা থাকে, আয়নায় মহিলা থাকলে দেখতে পাবেন? দেখতে পারবেন না। তাই জন্য বলা আছে মহিলাটা পরিষ্কার করো, দেখে আসো তোমার মুখটা কেমন। তো মহিলা পরিষ্কার করলেন, লাইট নেই, দেখতে পাবেন? তাও দেখতে পারবেন না, তো লাইটও লাগবে। তো সেজন্য এই ভগবানের নাম এটা একাধারে মহিলাকে পরিষ্কার করে আর লাইট প্রজ্বলিত করে, হৃদয়ের আয়নাতে নিজের মুখটা দেখা যায়, আমি কে। তাই প্রভুপাদ এইসব শিক্ষা দিয়েছেন। নেলসন ম্যান্ডেলা যখন শুনলেন, ও এভাবে এরা বুঝতে পেরেছে যে আমি কালো নয়, সাদা নয়, মোটা নয়, পাতলা নয়, হিন্দু নয়, মুসলিম নয়, খ্রিস্টান নয়, হিন্দু নয়, এসব বুঝতে পেরেছি, আত্মজ্ঞান লাভ করেছে। তো সেজন্য দেহাত্ম বুদ্ধি মানে যুদ্ধ, এটা পাশবিক চিন্তাধারা, আসুরিক চিন্তাধারা। তো সেজন্য আমাদেরকে আত্মজ্ঞান লাভ করলে তখন বসুন্ধ হইব কুটুম্বকম, একটা পরিবার, তখন শান্তি প্রতিষ্ঠা হবে। আমরা রাজনৈতিক দল বাড়িয়ে রাষ্ট্রসংঘ তৈরি করে শান্তি প্রতিষ্ঠা হয়নি। এখন কেউ বুকে হাত দিয়ে বলতে পারে না রাষ্ট্রসংঘের নেতারা আমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারি, রাজনৈতিক দলের নেতারা বলতে পারে না আমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারি, কোনদিন নয়, ভাওতাবাজি, প্রতারণা। এতে আমরা আসক্ত হয়ে পড়েছি, অথচ আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি ডিগ্রি নিয়েছি, পিএইচডি ডক্টরেট করছি, কত বৈজ্ঞানিক উন্নতি করছি, কিন্তু সবগুলি ভাওতাবাজি, আর আমরা হতাশা উৎকণ্ঠাতেই রয়েছি। তো সেই জন্য শিল প্রভুপাত তিনি দেখলেন ভারতবর্ষে যখন তিনি প্রচার করছিলেন ভারতবর্ষে যে আমরাই সব জানি, তখন প্রভুপাত 1965 সালে তিনি আমেরিকায় গেলেন। কেন? দেখলেন সারা বিশ্বের লোক আমেরিকাকে অনুকরণ করতে চেষ্টা করছে। তখন প্রভুপাত ভাবলেন আমেরিকার লোকগুলাকে যদি আমি এই গীতা ভাগবতের শিক্ষা এবং এই কলিযুগের যুগধর্ম তাদেরকে দিয়ে চেতনা মার্জিত করাতে পারি, তারা যদি এটি আচরণ করবে, তারা যদি আসবে, তখন তাদের দেখে ভারতবাসীরা লজ্জিত হবে, আর সারা বিশ্বের লোক তখন এই কৃষ্ণ নাম গ্রহণ করবে, চেতনা মার্জিত হবে, আর তখন বুঝে যাবে যে আমরা সে আল্লাহ গড ভগবানের নিত্য সেবক, তার নিত্য চাকর, তাই তাদের যে কর্ম কৃষ্ণকে কেন্দ্র করে তারা করবে। এই জন্য প্রভুপাদ এ বি সি ডি শিখিয়ে দিয়ে গেলেন, এতে অ্যাসোসিয়েশন, বিতে বুকস রিডিং, সিতে চ্যান্টিং দি হোলি নেম অফ লর্ড, ডি তে ডায়েট, খাদ্য কি খাবে, তো সেটি কৃষ্ণকে নিবেদিত প্রসাদ। সেই জন্য এই কলিযুগে প্রভুপাত এই চারটি জিনিস দিয়ে, দেখুন আপনার মায়াপুরে যাবেন সেখানে মুসলমান বংশে জাত যারা আগে মুসলিম বলতো, হ্যাঁ আসলে এগুলি ধর্ম না, হিন্দুটাও কোনো ধর্ম না, খ্রিস্টানও কোনো ধর্ম না, ধর্ম ভগবানের প্রণীত, কোনো মানুষ নয়, রাজনৈতিক নেতা নয়, বৈজ্ঞানিক নয়, ডক্টর ইঞ্জিনিয়ার নয়, সৃষ্টি করতে পারে, কোন শিক্ষিত লোক সৃষ্টি করতে পারে ধর্ম, কোন অসুর পশু কিন্নর যক্ষ রাক্ষস তারা ধর্ম সৃষ্টি করতে পারে না, ধর্মস্থ সাক্ষাৎ ভগবত প্রণীতম, ধর্মরাজ যিনি যমরাজ তিনি শ্রীমদ ভাগবত বলছেন ভগবানের দেওয়া আইন। আমরা বাড়িতে বসে এখন ধর্ম সৃষ্টি করে বলছি হিন্দু মুসলিম খ্রিস্টান কত রকম নতুন নতুন ধর্ম, ধর্ম একটা, ভাগবত ধর্ম, জীবের ধর্ম, সনাতন ধর্ম, সনাতন শব্দের অর্থ হচ্ছে নিত্য ধর্ম, সনাতন মানে যার আদি অন্ত নেই, সবসময় রয়েছে, তাই আত্মা কোন সৃষ্ট নয়, সেটা ভগবানের বিভিন্ন অংশ, ভগবান যেমন আছেন নিত্য তার বিভিন্ন অংশ আত্মাও নিত্য, এই জন্য আত্মার ধর্ম ভগবানের সেবা করা, তার সাথে যুক্ত হওয়া, এই হাত পা এই দেহের নিত্য অংশ, এই হাত পা এই দেহ থেকে যদি আলাদা হয়ে ভোগ করার চেষ্টা করবে তখন তার কষ্ট হবে কপালে, কিন্তু হাত পা যদি যুক্ত থাকবে তখন সে সুখী হবে। তাই আমরা যখন ভগবানের সাথে যুক্ত হব, যুক্ত মানে এক হয়ে যাওয়া নয়, ভগবান সাজা নয়, আজকাল অনেক লোক ভগবান সাজছে, ভগবান আর জীব পার্থক্য রয়েছে, ভগবদ গীতায় কৃষ্ণ সব শিক্ষা দিয়েছেন, উপনিষদে শিক্ষা রয়েছে, এক বহু নাম যো বিদধাতি কামান, ভগবান হচ্ছেন একা যিনি সকলের কামনাকে পূরণ করেন, এক বহু নাম যো বিদধাতি কামান, যিনি একা বহু ব্যক্তির কামনাকে পূরণ করেন, একটা হাতির 100 কেজি খাবার দৈনিক লাগবে কে পূরণ করে, কোন রাজনৈতিক নেতা দেয়, কোন বৈজ্ঞানিক, কোন পিতামাতা, কোন সমাজসেবী হাতির খাবার দিয়ে আসে, সব কিছু ভগবান সব সুযোগ করে রেখেছেন। তো সেজন্য যে ধর্ম ভগবানের দেওয়া আইন সেটা আমরা বাড়িতে বসে তৈরি করতে পারি না, তো সেজন্য আত্মার ধর্ম, প্রত্যেকটা বস্তুর নিত্য ধর্ম আছে, যেমন জলের নিত্য ধর্ম তরলতা নিম্নগামী, লঙ্কার ধর্ম ঝাল, চিনির ধর্ম মিষ্টতা, লবণের ধর্ম লুনতা, ঠিক সেই রকম দেহের ধর্ম সম্ভোগ ত্যাগ, মনের ধর্ম সংকল্প বিকল্প, কিন্তু তার এই দেহ মনের ঊর্ধ্বে আত্মা রয়েছে এই দেহের মধ্যে, যে দেহকে পরিচালনা করছে, মনে চিন্তা করার ক্ষমতা যোগাচ্ছে, শক্তি দিচ্ছে, চেতন দিচ্ছে, সেই পরম চেতনময় পুরুষ ভগবান পরমাত্মা, তার বিভিন্ন অংশ হওয়ার ফলে আত্মা সে সজীব বস্তু, তাই দেহকে সে চেতন করে তুলছে, তাই আত্মার মূল্য বেশি, হ্যাঁ দেহের নয়। তো সেজন্য আমাদের এই আত্মজ্ঞান লাভ করতে হবে, হ্যাঁ তো সেটা বোঝা যাবে এই চারটি জিনিস করার মাধ্যমে, হরিনাম প্রসাদ এবং সাধু সঙ্গে করার মাধ্যমে। তো এই জন্য প্রভুপাদ ইস্কন প্রতিষ্ঠা করেছেন, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, ISKCON, আইতে ইন্টারন্যাশনাল, এসতে সোসাইটি ফর, কেতে কৃষ্ণ, সিওএন কনতে কনসাসনেস, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, অনেক লোক বুঝতে পারে না ইসকন কি, বলে বিদেশি সংস্থা। ইসকন মানে আন্তর্জাতিকভাবে যে সারা বিশ্বে কৃষ্ণ ভাবনায় কি করে হবে যে শিক্ষা দেওয়া হচ্ছে আন্তর্জাতিকভাবে, এটা আমেরিকা নয়, পাকিস্তান নয়, আরব নয়। অনেক মূর্খ লোক ভুল প্রচার করে, ও বিদেশি সংস্থা, না এখানে সারা বিশ্বের লোক রয়েছে। আপনারা যখন মায়াপুরে যাবেন দেখবেন কিভাবে সারা বিশ্বের লোক আসছে এক জায়গায়, তারা থাকছে কিভাবে, জয় সচ্চিদানন্দন, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছে, আল্লাহর নাম, গডের নাম, ভগবানের নাম। অনেক হিন্দু মুসলিম খ্রিস্টান বুঝতে পারে না ভগবানের নামটা কি, তাই এখানে ভগবানের নাম কীর্তন শুদ্ধ ভক্তদের দ্বারা আমাদের কীর্তন করা, শুদ্ধ ভক্তদের দ্বারা লন্ধন করে ভগবানকে নিবেদন করে প্রসাদ বিতরণ করা, শুদ্ধ ভক্ত সঙ্গে ভগবানের কথা শোনা। তো শিল প্রভুপা শুদ্ধ ভক্ত, তিনি যে কথাগুলি বলেছেন আমরা আচরণ করে পুনরাবৃত্তিকরণ করার চেষ্টা করছি, যে এইগুলি আচরণ করলে এবং এইগুলি আমরা যদি শুনি গ্রহণ করি তখন আমাদের হৃদয়টা পরিষ্কার হবে। তো সেজন্য আমাদের ধর্ম যে তার নিত্য ধর্ম, আত্মার ধর্ম যে ভগবানের সেবা করা, সেটি করা উচিত। প্রভুপাদ একটা সুন্দর উদাহরণ দিয়েছেন এই ধর্ম বিষয়ে, উনি বলেছেন যে ডিকশনারিতে লেখা আছে ইংরাজিতে যে ধর্ম রিলিজিয়ান মানেটা কি, সেখানে লেখা আছে কি না, ওয়ান কাইন্ড অফ ফেথ, এক ধরনের বিশ্বাস। তো এখন আমরা বলছি হিন্দু, কালকে মুসলমান হয়ে গেলাম, তাহলে আপনার বিশ্বাসের পরিবর্তন হয়ে গেল। তাহলে এই রিলিজিয়ান যে শব্দের অর্থ লেখা আছে ওয়ান কাইন্ড অফ ফেথ, তাহলে এটা কি করে ধর্ম হলো, আপনার বিশ্বাসের পরিবর্তন করছেন, এক ধরনের বিশ্বাস, তাহলে বিশ্বাসের পরিবর্তন আমরা করছি, এটা ধর্ম নয়, এটা চিটিংবাজি ধর্ম, প্রতারণার ধর্ম। তো সেজন্য শাস্ত্র বলে ভাগবত কহে সব পরিপূর্ণ ছলে, পৃথিবীতে আছে যত ধর্ম, ধর্ম নামে চলে, ভাগবত কহে সব পরিপূর্ণ ছলে। তো এগুলি ছল ধর্ম, প্রতারণার ধর্ম, এই জন্য হতাশা উৎকণ্ঠা যুদ্ধ ধর্মের নামে বা সমাজে। মানুষ মাত্রই ধর্ম আচরণ করা উচিত, তাই আমরা ধর্ম আচরণ না করে ধর্মের শিক্ষা পন্থাকে ত্যাগ করে তার স্তম্ভকে ত্যাগ করে আমরা ভাবছি মানুষ আমি, সে মানুষ হতে পারে না, ধর্মহীন মানুষকে পশুর সাথে তুলনা করা হয়, তাই সমগ্র বিশ্বে যুদ্ধ লাগছে। যেমন চারটা কুকুর এখানে আসবে ঝগড়া করবে, তাই সারা বিশ্বে আজ আমরা পরস্পর মধ্যে ঝগড়া করছি, দলাদলি করছি, কেন, চেতনা মার্জিত নেই। তো সেজন্য ধর্মের মূল বিষয় হচ্ছে ধর্মং মূলহি ভগবান, তাই ভগবান এই কলিযুগে ধর্মের সূচনা করলেন হরিনাম দিয়ে। তাই প্রভুপাদ বললেন এই হরিনাম করলে আমাদের যে একমাত্র ভগবান আমাদের আরাধ্য বস্তু তার অংশ আমি, হিন্দু মুসলিম খ্রিস্টান নয়, এটাই তার সেবা করা আমার কর্তব্য, এটি বোঝা যাবে। প্রভুপাদ ইংরাজি তার অর্থ বলেছেন, ধর্ম সংজ্ঞা দিয়েছেন, তিনি বলেছেন ন্যাচারাল ক্যারেক্টারিস্টিক, স্বভাবগত বৃত্তি। যেমন ধর্মের স্বভাবগত বৃত্তি হচ্ছে তরলতা, নিম্নগামী। লঙ্কার স্বভাবগত বৃত্তি হচ্ছে ঝাল, এই জন্য বলছেন ন্যাচারাল ক্যারেক্টারিস্টিক। আর একটা বলেছেন অকুপেশনাল ডিউটি, অকুপেশনাল ডিউটি ডিউটি। প্রভুপাদ উদাহরণ দিলেন একটা মিনিস্টারের একজন সেক্রেটারি থাকে, তো এক সেক্রেটারি হিন্দু পরিবারে জন্ম হয়েছিল, সে বলে আমি হিন্দু পরিবারের ব্যক্তি, তো সেই সেক্রেটারিয়াল কাজ করছে। তো সেই হিন্দু পরিবারের সেক্রেটারি মিনিস্টারের তিনি বয়স হয়ে গেল, রিটায়ার্ড হয়ে গেলেন, তখন ওই মিনিস্টার চিন্তা করলেন আর একজন সেক্রেটারি প্রয়োজন করতে হবে। তখন উনি এক মুসলিম পরিবারে এক ব্যক্তিকে নিযুক্ত করলেন তার সেক্রেটারি রূপে। তো সেই মুসলিম পরিবারে যিনি এলেন তিনি কি বলবেন যে আগে হিন্দু লোকটা এই মিনিস্টারের সেক্রেটারিয়াল কাজ করছিলেন, আমি তো মুসলিম পরিবারে জন্ম হয়েছি, অতএব আমার এই সেক্রেটারির যে ডিউটি, আমার এই যে অকুপেশনাল ডিউটি, সেক্রেটারিয়াল কাজ করা, এটা আমি পরিবর্তন করব। এটা কি ঠিক, কোনোদিন পরিবর্তন করতে পারবে? তাহলে সে সেক্রেটারি হওয়ার যোগ্য হবে না। সেক্রেটারিয়াল ডিউটি, অকুপেশনাল ডিউটি ইজ ডিউটি, সেরকম আত্মার ডিউটি সেবা করা, কার সেবা আমরা জানি না। আমরা ভাবছি গরিব লোককে সেবা করলে মনে হয়ে যাবে, আরে মহাশয় আপনি কোথা থেকে আনলেন গরিব লোককে খাওয়াবেন, আপনার এই সম্পত্তি মাটি ছিল, জল ছিল, আগুন ছিল। আমরা একটু আগে শুনলাম কৃষ্ণ বলেন ভূমিরাপু অন্নল বায়ু খং মন বুদ্ধি রে বচ অহংকার ইত্যঙ্গে ভিন্না প্রকৃতির অষ্টধা, এসব আমার সম্পত্তি, আর তুমি দাবি করছো তোমার, চুরি করছ, অনেক লোকে খাওয়াচ্ছে, কিন্তু আমরা খাওয়াব প্রসাদ ভগবানকে দেওয়ার মাধ্যমে, সেটা আর চুরি করা থেকে মুক্ত হলেন। প্রভুপাদ একটা সুন্দর উদাহরণ দিয়েছিলেন, এক সময় বিড়লার একটা বন্ধু, তিনি প্রভুপাদ যখন বিশ্বে প্রচার করে ভারতে এলেন, অনেক দেশি বিদেশি ভক্ত নিয়ে, আফ্রিকা থেকে, আমেরিকা থেকে, আরব থেকে, বিভিন্ন জায়গা থেকে ভক্ত নিয়ে এসছেন, তখন প্রচার করছেন। তখন বিড়লার এক বন্ধু পুনে নিবাসী, তিনি প্রভুপাদ কাছে গিয়েছিলেন, স্বামীজি আপনি তো সারা বিশ্বে প্রচার করছেন, তা আমাদের পুনেতে একবার আসুন, আমি একটা উৎসব করতে চাই আয়োজন, আপনি কিছু প্রচার করবেন, তখন ধর্ম প্রচার করবেন। তখন প্রভুপাদ সে আমন্ত্রিত হয়ে গেলেন, সেখানে অনেক লোক, প্রভুপাদ এই কৃষ্ণ নামের কথা বললেন, কৃষ্ণ সেবার কথা বললেন, ভগবদ গীতা ভাগবতের শিক্ষা দিলেন, মানুষের কি করণীয়। তখন প্রভুপাদ জিজ্ঞাসা করলেন কোন প্রশ্ন, তখন সবাই জল, কেউ প্রশ্ন করেনি। তো যিনি অর্গানাইজার ছিলেন পুনে নিবাসী, তিনি বলেন প্রভুপাদ আমার একটি প্রশ্ন। কি প্রশ্ন? বলে আপনি কেবল কৃষ্ণ সেবার কথা বললেন, মানে হ্যাঁ আমি আর কি বলবো, জীব তো কৃষ্ণের অংশ, তো তার সেবা করার কথা বলবেন আর কি বলবো, না আপনি গরিব লোকদের খাওয়া দাওয়ার কথা বললেন, না গরিবদের কিছু ভাত ডাল দিতে দান, বস্ত্র দান, ঘর দান, বা স্কুল কলেজ বানানোর কথা, এইসব ধর্মের কথা বললেন না। তো তখন প্রভুপাদ বললেন আপনি পরিচয় দিয়েছিলেন বিড়লার একজন বন্ধু, তো বিড়লার কোনো একটা ছেলে কোনো কারণে তার মাথায় ডিস্টার্ব হয়ে গেল, সে বাবা মাকে ত্যাগ করে বাড়ি থেকে চলে গেল, তো আপনারা খোঁজ করবেন কি না, বিড়লা খোঁজ করবে কি না? বলছে হ্যাঁ, আপনি খোঁজ করবেন কি না? বলছে হ্যাঁ, আমার বন্ধুর ছেলে হারিয়ে চলে গেলে কিছু খারাপ হয়ে, হ্যাঁ তো আমি তো নিশ্চয়ই খোঁজ করবো, রাত্রে হঠাৎ কাউকে না বলে কোথায় চলে গেছে। তো বলছে হ্যাঁ আমরা তো খোঁজ করবো। আচ্ছা আপনি 5-10 বছর পরে আপনারা খুঁজছেন পাননি, কিন্তু আপনি একটা বাজারে ওই ছেলেটাকে দেখলেন, ওই ছেলেটা তখন দাড়ি চুল হয়ে গেছে, ছিঁড়া কাপড় পরে আছে, এটা পাউরুটি দোকানদারের কাছে গিয়ে বলছে বাবু খিদে পেটে হাত দিয়ে, তখন তাকে পাউরুটি খাবার দিয়েছে। তো এটা ধর্ম না অধর্ম? এটা উপকার না উপকার নয়? প্রভুপাদ জিজ্ঞাসা করলেন। তখন সেই বিড়লা বন্ধু পুনে নিবাসী উনি বললেন না এটা উপকার করেছে, ও ক্ষিদার্থ, তাকে রুটি দিয়ে তার ক্ষিদা পূরণ করলো, এটা ধর্ম। প্রভুপাদ বললেন আবার তুমি দেখলে যে তার শীতকাল কষ্ট পাচ্ছে, তখন একটা বস্ত্র দোকানের কাছে গিয়ে কম্বল চাইছে, তখন উনি দিলেন, এটা উপকার না উপকার না? বলে না এটা উপকার, এটাও ধর্ম। তবে তুমি দেখলে ওই ছেলেটা অসুস্থ, তো ডাক্তারের কাছে গিয়ে ঔষধ চাইল, তো ডাক্তার দেখে ঔষধ দিল, তো সেটা উপকার না উপকার নয়? বলে না এটা উপকার। তো প্রভুপাদ বললেন এই তিনজন তিন ধরনের উপকার করলেন, আপনার বন্ধুর ছেলের এই অবস্থা আপনি দেখলেন, তারা সবাই উপকার করেছে। তো আপনি বন্ধুর ছেলেকে চিনতে পারলেন, দেখলেন, আপনি কি কোনো কিছু করবেন না? প্রভুপাদ জিজ্ঞাসা করলেন আপনার কি করণীয়, কি উপকার আপনি করবেন? তখন উনি বললেন আমি ওই ছেলের হাত ধরব আর ওর বাবার কাছে পৌঁছে দিব। প্রভুপাদ বুকে হাত দিয়ে বললেন আমি ওইটা করছি, ওই পাউরুটি দোকানদার চিনে না ওটা কার ছেলে, ও ভাবছে ওটা ভিখারি, ওই ডাক্তার চিনে না ও কার ছেলে, ও ভাবছে রোগী তাই ঔষধ দিচ্ছে, ওই বস্ত্র দোকানে চিনে না ও কার ছেলে, ভাবছে ও গরিব ভিখারি তাই তাকে বস্ত্র দিচ্ছে, ছেঁড়া কাপড় পরে আছে, শীতে কষ্ট পাচ্ছে, তারা অহংকার করছে আমরা দিলাম, যেহেতু তারা চিনে না। তাই এই জগতে সমস্ত জীব, আমরা শুনলাম ভগবান বলছেন মমৈবাংশ, আমার বংশগত, এখানে হিন্দু মুসলিম নয়, এগুলি আমরা প্রতারণা করছি, মমৈবাংশ জীব লোকে জীবভূত সনাতন। তাই তার যে প্রিয় ব্যক্তি, ভগবানের যে শুদ্ধ ভক্ত, তারা কেবল জানেন, আমরা ভুলে গেছি, জানি না, ওই লোকগুলি চিনে না যে বিড়লার ছেলে ছিল। সেরকম এই জগতে সমস্ত আত্মা ভগবানের, আমরা বুঝতে পারছি না। আমরা ভাবছি ও ভিকারি, আমি তাকে খেতে দিব, ও অশিক্ষিত তাকে জ্ঞান দিব, ওকে ঘর দিব, পোশাক দিব, কিন্তু এইগুলি কার? সেজন্য আমি যে ভগবানের, এইটা যদি জগতের লোকের কাছে আমরা জানিয়ে দেই প্রসাদ দেওয়ার মাধ্যমে, হরিনাম দান করার মাধ্যমে, এবং গীতা ভাগবতের শিক্ষা জ্ঞান সেটা জীবনে আচরণ করার মাধ্যমে, তখন আমরা উপলব্ধি করতে পারবো যে কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। এই জন্য জন্ম মৃত্যু জরা ব্যাধি, কবু স্বর্গে কবু মর্তে, কবু কীট কবু ক্ষুদ্র, কবু রাজা কবু প্রজা, কবু সুখী কবু দুঃখী। আজ কোথায় বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন, কোথায় উনি? মন্ত্রী নেই, কবু রাজা কবু প্রজা, কবু সুখী কবু দুঃখী। কেউ মন্ত্রী রাজা, কালকে সে রাজা থাকবে না। এই বৈদিক শাস্ত্রে এরকম বলা হয়েছে, যতদিন আমরা এই দেহাত্ম বুদ্ধিতে ভাববো আমি রাজা আমি ধনী, কেউ ধনী কালকে ভিখারি হয়ে যায়, কেউ গরিব সে রাজা হয়ে যাচ্ছে। সেটা কি করে? ভাগবতে গীতাতে এসব লেখা আছে। এই জন্য আমাদের গীতা ভাগবত প্র্যাকটিক্যাল রিয়েল সায়েন্স, বাস্তব জিনিস রয়েছে, কিন্তু স্কুল কলেজে আমরা এই বাস্তব জিনিসকে ত্যাগ করে দিয়েছি, যেগুলি সব অবাস্তব জিনিস আমরা গ্রহণ করছি, আর সেখানে আমরা হতাশা উৎকণ্ঠায় জর্জরিত হচ্ছে। আমরা মিথ্যাবাদী, যেমন বললাম এই দেহটা আমি নয়, কিন্তু আমরা বলছি এটা আমার বাবা, এটা আমার স্ত্রী, এটা আমার ছেলে। যখন দেহ ত্যাগ হয়ে যাচ্ছে তখন আমরা বলছি বাবা চলে গেলেন, আর দেহটাকে বাবা বলছি না, দেহটাকে প্রধানমন্ত্রী বলছি না। যখন কোনো অ্যাক্সিডেন্ট হবে, কোনো নেতা তার চাকর সেক্রেটারিকে নিয়ে যাচ্ছে গাড়িতে, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সেই নেতা খুব সমাজসেবী প্রখ্যাত খুব নাম করা, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মৃত্যুবরণ করলেন স্পট ডেট, কিন্তু চাকর আর সেক্রেটারি ছটফট করছে, আপনারা বলুন কাকে হসপিটালে নিয়ে যাবেন, কাকে নিয়ে যাবেন? ছটপট করছে। তাহলে সেই নেতার এত প্রখ্যাত, তার নাম সেবী দেশসেবী, তাকে হসপিটালে নিচ্ছেন না কেন? আত্মা চলে গেছে, স্পট ডেট, মৃত্যু মানে দেহের, আত্মার নয়। আত্মা বেরিয়ে গেলে এই দেহকে মৃত বলা হয়, তখন সেই বিখ্যাত নেতার আর মূল্য নেই, কেউ চাকর সেক্রেটারির মূল্য হয়ে গেছে, কোটি টাকা লাগবে, হসপিটালে দৌড়াচ্ছে সবাই, নিয়ে চলো নিয়ে চলো, দৌড়াচ্ছে গাড়ি নিয়ে, তার সেবা করো তাড়াতাড়ি। কেন না? তার মধ্যে আত্মা আছে বলে ছটপট করছে। আত্মা না থাকলে কেউ হসপিটালে নিত না, নিত না। এই জন্য এই আত্মার মূল্যায়ন আমাদের দিতে হবে। যখন আমরা আত্মধর্ম কি, আত্মার ধর্ম কি, ভগবানের সেবা, তো সেজন্য আমরা ভুলে গেছি। তো সেই চেতনা মার্জন করানোর জন্য ইস্কন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ সর্বদা কি করে, আমরা ভগবান গড আল্লাহ তার নাম এই কলিযুগ ধর্ম, সেটাকে আমরা স্মরণ করতে পারি কীর্তন করার মাধ্যমে। এই জন্য সংকীর্তন, এই ভগবানের নামের মধ্যে শক্তি রয়েছে, এই নাম নামই অভিন্ন, ভগবানের নাম আর তার মধ্যে পার্থক্য নেই। ভগবান তার নামে এই কলিযুগে বেশি শক্তি দিয়েছেন। এক সময় কাশীরাজ, কাশীর রাজা, তিনি তার ঘোড়া হাতি সৈন্য সামন্ত এসব নিয়ে তিনি চলছেন, অযোধ্যা দিকে যাচ্ছেন সৈন্য সামন্ত সেজে। তখন নারদ মুনি তিনি পৌঁছে গেলেন, আরে কাশীরাজ, তুমি এইরকম সৈন্য সামন্ত নিয়ে যাচ্ছ কার সাথে যুদ্ধ করতে? বলছে না না আমি যুদ্ধ করতে যাচ্ছি না। তো কোথায় যাচ্ছ? না আমি যাচ্ছি রামচন্দ্র ভগবান তার সাথে সাক্ষাৎ করতে। হ্যাঁ, কোনো আমার কোনো যুদ্ধের কোনো কিছু নেই, আমার এখন শান্তিতে আছি, তাই আমি রামচন্দ্রের সাথে একটু দেখা করতে যাচ্ছি, সাক্ষাৎ করতে। তো নারদ মুনি সঙ্গে সঙ্গে বললেন, কাশীরাজ তোমাকে একটা কথা বলো, তুমি পালন করবে? বললে, আপনি ঋষি সাধু বলবেন পালন করবে না? না, সংকল্প করো আমার কথা তুমি পালন করবে। বলে ঠিক আছে। না, তুমি যখন রামচন্দ্র সভায় থাকবেন, সেখানে অনেক গুরুজনরা থাকবে, সেখানে বিশ্বামিত্র ঋষি, দুর্বাসা ঋষি তারা থাকবে, তাদের গুরুবর্গ সব থাকবে, তো সেখানে তুমি গিয়ে বিশ্বামিত্র ঋষিকে প্রণাম করবে না, সবাইকে প্রণাম করবে, সবাইকে সম্মান দিবে, কিন্তু বিশ্বামিত্র ঋষিকে তুমি প্রণাম করবে না। তখন সঙ্গে সঙ্গে কাশি রাজা বলছে, আরে আপনি এই কি শিক্ষা দিচ্ছেন? রাজার কর্তব্য সাধুকে সম্মান করা। বলছে না, তুমি সংকল্প করেছ, এটা তোমাকে পালন করতে হবে। তো নারদ মুনির কথা এখন কি করবে, সাধুর কথা তো পালন করতে হবে। তখন কাশীরাজ যখন পৌঁছালেন সেখানে রামচন্দ্র সভায়, তিনি গিয়ে সবাইকে সম্মান করলেন, প্রণাম জানালেন, রামচন্দ্রকে সম্মান দিলেন আর বসলেন, কিন্তু বিশ্বামিত্র ঋষিকে সম্মান করলেন না। তখন বিশ্বামিত্র ঋষি তিনি খুব অসন্তুষ্ট হলেন, হ্যাঁ, যে কাশীরাজের প্রতি, যে কাশীরাজ তার মর্যাদা উল্লঙ্ঘন করেছে, তার ক্ষতি হবে। সেই জন্য রামচন্দ্রর কাছে পরে তার কাছে গিয়ে বললেন, রামচন্দ্র তুমি মর্যাদা পুরুষ, এই কাশীরাজ মর্যাদা উল্লঙ্ঘন করেছে সভার মধ্যে তোমার সামনে, তুমি কি করে এটা সহ্য করে বসে আছো? এটা তো সহা উচিত না রাজার, রাজার কর্তব্য মর্যাদা হানি হওয়া উচিত না, তুমি মর্যাদা পুরুষ। তখন রামচন্দ্র তো মর্যাদা পুরুষ, তার খুব গুরুর কথা মনে লেগেছে। তখন সঙ্গে সঙ্গে রামচন্দ্র চিন্তা করলেন, না, এই মর্যাদা হানি করেছে মানে একে বধ করা উচিত। তখন সঙ্গে সঙ্গে উনি সংকল্প করলেন যে সূর্য অস্তের পূর্বে আমি একে বধ করব, হ্যাঁ, গুরুর মর্যাদা উল্লঙ্ঘন করেছে। এরকম রাজা মর্যাদা উল্লঙ্ঘন করে শাস্তি, হ্যাঁ, তিনি ঘোষণা করে দিলেন। সঙ্গে সঙ্গে নারদ মুনি এই কথা শুনে ছুটছেন। তখন কাশীরাজ তো চলে গেছে আবার ফিরে, তো ফিরে যাচ্ছে রাস্তাতে নারদ মুনি খুব তাড়াতাড়ি, নারদ মুনি খুব তাড়াতাড়ি যেতে পারেন, হ্যাঁ, হাওয়ার বেগে যেতে পারেন, এরকম তার শক্তি, ভগবানের কৃপায়। তো উনি গিয়ে পৌঁছে গেছেন, কাশীরাজ অনর্থ হয়ে গেছে। বুঝি কি না, ওই যে তুমি বিশ্বামিত্র ঋষিকে অমর্যাদা করেছ, প্রণাম জানাওনি, রামচন্দ্রের কাছে বিশ্বামিত্র ঋষি বলেছেন, আর সেখানে রামচন্দ্র প্রতিজ্ঞা করে নিয়েছেন সূর্যাস্তের পূর্বে তোমাকে বধ করবেন, সংকল্প। তখন আপনি আমাকে এটা বললেন, তো এর মুক্তি আপনাকে করতে হবে। তখন পা ধরে জড়ে ধরেছেন, আপনার কথা আমি পালন করছি, আপনি এখন আমাকে রক্ষা করুন। বুঝলেন, আমি তো রক্ষা করতে পারবো না। দেখো, রামচন্দ্রের প্রিয় ভক্ত হনুমান, হ্যাঁ, তো তার মাতা অঞ্জনা মাতা, তিনি তপস্যা করছেন। হনুমান তো তুমি এখন পাচ্ছ না, তো এই পাহাড়ে তুমি যাও, তাড়াতাড়ি যাও, অঞ্জনা মাতার কাছে প্রার্থনা করো গিয়ে, তাকে আগে সংকল্প করাবে, আর খুব কান্নাকাটি করবে, পা ধরে বলবে যে আপনাকে সংকল্প করতে হবে, আর তোমার কথা বলবে না আগে। তখন অঞ্জনা মাতা হনুমানের মা কাছে গিয়ে কাশীরাজ একদম কান্নাকাটি করে পা ধরে, যে মাতা, আপনি আমাকে একটা শর্ত আপনাকে পালন করতে হবে। তো কি সেটা তুমি বলো? বলে না, আপনি আগে সংকল্প করুন। তো বললেন, ঠিক আছে, তুমি যা বলবে আমি সেটা অঙ্গীকার করব। তো বললেন যে রামচন্দ্র ভগবান তিনি সংকল্প করেছেন আমার অমর্যাদার জন্য, তিনি আমাকে সূর্যাস্তের পূর্বে বধ করে দিবেন, তো আমি মৃত্যুবরণ করতে চাই না, দয়া করে আপনি আমাকে এটা থেকে রক্ষা করুন। আর এদিকে হনুমান তিনি রামচন্দ্রের কাছে গিয়েছিলেন, তো রামচন্দ্রের কাছে গিয়ে বলছেন, প্রভু আমাকে একটু অনুমতি দিবেন। ভগবান বলছেন, আরে তোমার অনুমতি কি দরকার, তুমি আমার প্রিয় ভক্ত, না না, আপনি একটু অনুমোদন করুন, আমি মায়ের সাথে একটু দেখা করতে চাই। ও, তোমার মায়ের সাথে দেখা করবে, আবার অনুমোদন লাগবে আমার কাছে? কোনো অসুবিধা নেই, এখনই যাও। হনুমানও উড়াতে পারেন, তখন একদম সঙ্গে সঙ্গে পৌঁছে গেলেন গিয়ে। তো সেখানে কাশীরাজ তার মায়ের কাছে সংকল্প করে নিয়েছেন, কিন্তু অঞ্জনা মাতাও চিন্তা করছেন হনুমানের, এই হনুমান তো রামচন্দ্রের প্রিয়, যদি আমার পুত্র এখন আসত তাহলে এটা থেকে হয়তো রক্ষা করা যেতে পারত। তখন সঙ্গে সঙ্গে হনুমান পৌঁছে গেছেন, দেখছে অঞ্জনা মাতা খুব ম্লান বদন হয়ে আছে, বিড়ম্বনাতে যেন রয়েছেন এরকম মনে হচ্ছে। তো সঙ্গে সঙ্গে, মাতা তোমার মনে এত বিষণ্ন কি কারণ, এখানে কাশীরাজ কি ব্যাপার? বলছে, না না, এই কাশীরাজ একটা সংকল্প করে নিয়েছে আমার কাছে। কি সেটা? না, রামচন্দ্র তাকে সূর্যাস্তের পূর্বে বধ করবেন, কিন্তু সে মরতে চায় না, তো তুমি দয়া করে, আমি তো সংকল্প করেছি তাকে রক্ষা করব, তো আমি কি করে করব? তুমি যদি পারো তোমার তো প্রিয় প্রভু চেষ্টা করো তুমি। তখন সঙ্গে সঙ্গে হনুমান মায়ের আশীর্বাদ নিয়ে সঙ্গে সঙ্গে অযোধ্যায় চলে গেলেন। অযোধ্যায় গিয়ে রামচন্দ্র সেখানে বসে আছেন, তো সঙ্গে সঙ্গে গিয়ে প্রভু আমার একটা ভিক্ষা, কি ভিক্ষা, না আপনি শর্ত করুন, সংকল্প করুন, আমি যা চাইবো তাই দিবেন। ঠিক আছে সংকল্প করলাম, তুমি কি বলো? না আপনার নাম যিনি করবেন আপনি কখনো তাকে বধ করতে পারবেন না। তখন রামচন্দ্র বললেন তথা আস্তু। তো এভাবে আর তুমি যদি সেই ভক্তকে রক্ষা করো দু হাতে গদা নিয়ে, সেখানে আমার কোনো শক্তি কাজ করবে না। তো এভাবে রামচন্দ্র হনুমানকে বলে দিলেন। আর সঙ্গে সঙ্গে হনুমান কাশীরাজকে ইতিপূর্বে বলে এসেছিলেন, হ্যাঁ তুমি গিয়ে সরুজী নদীতে গলা পর্যন্ত দাঁড়িয়ে থাকো জলে, আর সেখানে রাম 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 করতে থাকো, হ্যাঁ আর আমি তোমাকে দু হাত তুলে গদাতে আমি রক্ষা করার চেষ্টা করব, আর রাম নাম তুমি করতে থাকো, কোনো অসুবিধা নেই। তো সে তো ভয় পাচ্ছে। তখন হনুমান নিজে আবার একটা স্বরূপে কাশীরাজের ভিতরে গিয়ে প্রবেশ করে নাম করার চেষ্টা করছে, কারণ ও ভয়ে ভুলে যাচ্ছে মাঝে মাঝে, বলছে তুমি অহর্নিশি কোনো বন্ধ থাকবে না। সেজন্য হনুমান আরেকটা স্বরূপে কাশীরাজের ভিতরে গিয়ে প্রবেশ করে রাম রাম সীতারাম সীতারাম জয় সীতারাম জয় সীতারাম করছে। তো সঙ্গে সঙ্গে রামচন্দ্র তো প্রতিজ্ঞা নিয়েছেন, তখন সেই বিশ্বামিত্র ঋষি সমস্ত অযোধ্যাতে ছড়ে গেছে যে আজকে ভক্ত ভগবানের মধ্যে একটা তুমুল একটা যুদ্ধ চলবে, হ্যাঁ সবাই দেখার জন্য অযোধ্যাবাসীও চলে গেছে, কি হবে এখানে। রামচন্দ্র প্রতিজ্ঞা, আবার হনুমান সেখানে প্রতিজ্ঞা করেছে রক্ষা করবেন, আর ভগবানও তাকে বর দিয়ে দিচ্ছেন, এটা দেখবো আমরা। সেখানে বিশ্বামিত্র ঋষি আদি অন্যান্য ঋষিবৃন্দ সমাজের লোক সবাই গেছে, আর রামচন্দ্র তীর্ধন দিয়ে তিনি তার যে সমস্ত অস্ত্র, ব্রহ্মাস্ত্র পাশুপাত্য অস্ত্র নারায়ণ অস্ত্র এই অমোঘ অস্ত্রগুলি প্রথমে তিনি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছেন, সঙ্গে সঙ্গে ফিরে চলে এসছে। রামচন্দ্র অবাক যে একে কেউ ফেরাতে পারে না, সেখানে কি শক্তি রয়েছে ফেরিয়ে দিচ্ছে। সঙ্গে সঙ্গে আবার পাশুপাত্য অস্ত্র প্রয়োগ করলেন, সঙ্গে সঙ্গে সেটা আবার ফিরে এসছে। তখন নারায়ণ অস্ত্র পাঠিয়ে দিয়েছেন, সেও ফিরে চলে এসছে। তখন রামচন্দ্র অবাক হয়ে গেলেন, কি শক্তি কাজ করছে। তখন সঙ্গে সঙ্গে রামচন্দ্র সেখানে গেলেন, সব সৈন্য সামন্ত সব চলছে, রামচন্দ্র যাচ্ছেন সেখানে কাশীরাজকে বধ করবেন। তখন শুনেছেন ও সরুজ নদীতে রয়েছে, যখন জানতে পারছেন তো সেখানে গিয়ে দেখছেন হনুমান কাশীরাজ জলের মধ্যে সীতারাম সীতারাম করছে, সেখানে নারদ মুনিও উপস্থিত হয়েছেন, সবাই দেখছে। তখন রামচন্দ্র গিয়ে কাশীরাজকে খুব বকনি দিচ্ছেন, কি ব্যাপার, তুমি এইরকম বিশ্বামিত্র ঋষিকে সভার মধ্যে অমর্যাদা করেছ, প্রণাম জানাওনি, তুমি একজন রাজা। বলছে আমি কি করে বলবো প্রভু, আপনার তো ভক্ত নারদ, সে তো আমাকে বলেছে যে তুমি সবাইকে প্রণাম করলেও বিশ্বামিত্র ঋষিকে প্রণাম করবে না, এখানে আমার কি দোষ আছে প্রভু। তখন ভগবান নারদ দিকে তাকিয়েছে, নারদ তুমি এইসব কাজ করেছ, প্রভু এ আমার কি, আপনার ইচ্ছা, আপনি তো চেয়েছিলেন যে আপনার নামের কত শক্তি আছে, আপনার থেকে যে নাম আরো শক্তিশালী জগতে আপনি প্রচার করতে চেয়েছেন, তাই এটা তো আপনি তো আমাকে বলেছেন, তাই সেই পরীক্ষা করার জন্য এইটি আপনার ইচ্ছা তো এটা হয়েছে প্রভু। তখন সেখানে ভগবান রামচন্দ্র নারদকে আলিঙ্গন করলেন, কাশীরাজকে আলিঙ্গন করলেন, আর দুর্বাসা ঋষিকে গিয়ে কাশীরাজ তার পা ধরে ক্ষমা চাইলেন। তখন কাশীরাজকে দুর্বাসা ঋষিও আলিঙ্গন করলেন, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। সেজন্য ভগবান তার নামের মধ্যে সর্বশক্তি দিয়েছেন। চৈতন্য মহাপ্রভু বলছেন নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্রার্পিত নিয়মেন ন কালেন, তিনি সেটা প্রদান করে দিয়েছেন। তাই দেখবেন ভাগবত বলা আছে যারা নাম করে তারা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, হরি নাম করে। ভাগবতে দেবহূতি মাতা তিনি ভক্তি যোগের প্রধান শ্রেষ্ঠত্ব সম্বন্ধে বলতে গিয়ে বলছেন যে অহবত সপচহত গরিয়ান যজ্জুহাগ্রে বর্ততে নাম তুভ্যম। হে প্রভু, তার পুত্র কপিল দেব তিনি ভগবানের সত্যাবেশ অবতার, মাতা তাকে প্রভু বলে জ্ঞান করছে, গুরু রূপে বরণ করেছে। মা, আমরা শুনি পিতা মাতা গুরু, কিন্তু এখানে মা ছেলেকে গুরু রূপে বরণ করেছে। কেন না, যিনি কৃষ্ণ ভক্তি দান করেন তিনি পিতামাতা, তিনি গুরু, তিনি নেতা। যিনি কৃষ্ণ ভক্তি দেন, কৃষ্ণ সেবা শিখান, তিনি রাজা, তিনি গুরু, তিনি শিক্ষক, তিনি পিতামাতা, তিনি স্বজন, তিনি দেবতা। নাহলে ভাগবত বলে সে গুরু হওয়ার যোগ্য নয়, শিক্ষক হওয়ার যোগ্য নয়, সে রাজা হওয়ার যোগ্য নয়, সে দেবতা হওয়ার যোগ্য নয়, সে মাতা পিতা হওয়ার যোগ্য নয়, সে স্বজন হওয়ার যোগ্য নয় যদি কৃষ্ণ ভক্তি শিক্ষা না দেয়। কেন কৃষ্ণ ভক্তি না? আমরা জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, তার সেবাকেই ভক্তি বলা হয়। তাই সমস্ত ইন্দ্রিয় দিয়ে যখন আমরা তার সেবা করব নিজের মঙ্গল হবে। তখন নিজে বারম্বার জন্ম মৃত্যু চক্রে কবু স্বর্গে কবু মর্তে কবু কীট কবু ক্ষুদ্র কবু রাজা প্রজা এইভাবে যে ঘুরছি বারবার নানা জন্ম মৃত্যু চক্র জরা ব্যাধি কেউ চায় না, কিন্তু এইগুলি দ্বারা সংগঠিত হচ্ছে, তখন আমরা মুক্ত হতে পারবো। তো সেই জন্য ইসকনের প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদ, তিনি হরিনাম। আজ দেখুন বিদেশে যে কুকুর মাংস ভুজি ব্যক্তিরাও হরিনাম করে পবিত্র হয়ে গেছে। কেন না? এই হরিনাম সকলকে পবিত্র করতে পারে। তো সেই জন্য যদি হরিনাম করে তাহলে সে পবিত্র হবে। সেই জন্য বলা যে পবিত্র অপবিত্র বা সর্বাবস্থান গতপি বা যশমরেত পুণ্ডরীকাক্ষ বাহ্য অভ্যন্তর সূচি। আমরা ভাবি আমি পবিত্র হই তারপরে হরিনাম করব, কিন্তু এই হরিনামই আমাকে পবিত্র করবে। তখন আপনি তাকে তার নাম করেই আপনি পবিত্র হবেন, নাহলে হতে পারেন না, চেতনা মার্জিত হবে। কিন্তু আমরা যদি জানি ও হরিনাম করলে পবিত্র হবে আর সেখানে পাপকর্ম করব, ভগবানের আইনকে উল্লঙ্ঘন করব, তখানে খারাপ হবে। নাম আভাস, কেউ সাংকেতিক ভাবে করছে, পুত্রের নাম ডাকছিল অজামিল আর সেখানে সাংকেতিক ভাবে ছেলেকে ডাকছে, কিন্তু সেখানে উদ্ধার পেয়ে গেল বিরাট বিপদ থেকে। তো সেজন্য অনেক সব কীর্তনিয়ারা আসবে, তারা জানে হরিনাম করলে পবিত্র হওয়া যায়, কিন্তু তারা কি করে না, হরিনাম করলে তো পবিত্র হওয়া যায়, চলো মাছ মাংস খেয়ে নিলে কিছু আসবে না, আবার হরিনাম করবো আবার পাপ মুক্ত হয়ে যাব। এটা পদ্মপুরাণে বলা হলো, নাম বলে পাপাচরণ, নাম অপরাধ। কোটি জন্ম যদি নাম সংকীর্তন করে সেখানে কোনো লাভ হবে না, কৃষ্ণ কৃপা পাওয়া যাবে না, সেখানে নিজেকে অভিমান ধরুন প্রচার করছে অপপ্রচার। কেন? শাস্ত্রে বলা হয়েছে এক নামে যত পাপ হরে পাপির সাধ্য নাই তত পাপ করে। ও হরিনামে এত শক্তি, কিন্তু আমরা কোন পাত্র থেকে হরিনাম নিচ্ছি? যেমন হরিনাম শুদ্ধ পবিত্র, যেমন জলটা পবিত্র, দুধটা পবিত্র। যদি দুধটা রয়েছে ভাণ্ডে কিন্তু একটা সাপ মুখ দিয়েছে, আপনি কি সাপ মুখ দেওয়া দুধটা নিবেন? না না, দুধ তুষ্টি পুষ্টি বিধায়ক, আমি এটা খেয়ে নিব, তা করবেন না। সেজন্য অবৈষ্ণব মুখোদ্গীর্ণম পুত্তম হরিকথামৃতম শ্রুতব্যং নৈব কর্তব্যম সর্প উচ্ছিষ্ট যথা পয়। কেবল গোরারামি গোরারামি হরে কৃষ্ণ বললে হবে না। যারা এরকম দেখিয়ে শুনে বলে ও হরিনাম করলে পাপ মুক্ত হয়, আর চলো আবার গিয়ে মাছ মাংস তো কাটলে পাপ হয় জানে, আবার গিয়ে বাড়িতে সেটা করছে। তো এরকম জেনে শুনে যে নামকে দেখিয়ে যে পাপকে স্খলন করার জন্য চেষ্টা করে, সে নাম অপরাধী। তো সেই জন্য কোটি জন্ম সেই নামের কোনো ক্রিয়া হবে না, সর্প উচ্ছিষ্ট যথা পয়। তো সেই জন্য সেই ধরনের পাত্র থেকে হরিকথা হরিনাম শ্রবণ করলে সারা জীবন যদি অষ্টপ্রহর কীর্তন ছাপ্পান্ন প্রহর কীর্তন বাহাত্তরি প্রহর কীর্তন করুন না কেন, কেবল প্রতিষ্ঠা হবে সমাজে, ও এরা এত বড় কীর্তন দল করে, সে টাকাগুলি নিয়ে ওরা কি করে, মদ মাংস খায়, এখানে শুধু এসেই সে যে সাধু মালা পরে নিল। আমি চাকদা নদিয়া জেলায় ওখানে কালী মন্দিরের অষ্টপ্রহর কীর্তন হচ্ছে, সেখানে আসরে উঠার আগেই একটু মদ নিয়ে বসে গলাটা ছাড়াচ্ছি। আমি একটা গিয়েছিলাম সেখানে সাজছে, প্যান্ট শার্ট পরে এলো, তিলক মালা কিছু নেই, সেখানে গলাতে মালা পরলো, তিলক পরে নিল, একটা হলুদ ধুতি নিয়ে সাধু সেজে গেল। আমি গিয়েছিলাম বসিরহাটে, 30,000 লোক নিয়ে একটা সংকীর্তন হয়েছে। তো ওখানে যারা এরকম সংগঠন কীর্তন দল নিয়েছে, সারা ভাবছে সব জায়গা থেকে লোকদের ডেকে নিয়ে এসছে কীর্তন করাবে অনেক দিন ধরে বসিরহাটে। তা আমরা গিয়েছি, আমরা জানতাম না যে আমাদেরকে ডেকেছে ওখানে, আমরা ভাবতাম যে ওখানে একদিন কোনো প্রোগ্রাম হবে। তো ওখানে গিয়ে একটা কাগজ তারা সেক্রেটারি আমাকে দিয়েছে, তখন দেখছি যে এখানে অনেক দিন কীর্তন হবে, আজকে ইস্কন ভক্তদেরকে আমরা দিয়েছি, তারা নাটক করবে, হরিনাম করবে, গীতা ভাগবত পড়বে, এরকম সব লেখা আছে। তারপরে লেখা আছে, আমি সব দেখতে দেখতে দেখছি যে খরচগুলি কত বছর ধরে তারা কি খরচ করে, কি পারপাসে খরচ হয় সব লেখা আছে। সেখানে লেখা আছে প্যান্ডেলে এত খরচ, কীর্তনীয় দলের এত খরচ, খাওয়া দাওয়া এত খরচ, পান সিগারেট বিড়ি, না সেখানে পান সিগারেট বিড়ি লেখা হয়নি, বাজে খরচ, এত বাজে খরচ, পান বিড়ি সিগারেট লেখা নেই। তখন ওইটা আমার সন্দেহ লাগলো, তখন আমি দলের সেক্রেটারিকে জিজ্ঞাসা করলাম, দাদা এখানে এত সুন্দর অনুষ্ঠানে আপনারা বাজে খরচ একটা লেখা দেখেছেন, কি এটা বাজে খরচ কেন লিখছেন, আপনারা ধর্ম আচরণ করার জন্য, সমাজের কল্যাণের জন্য এটি করছেন? বলে হ্যাঁ। তাহলে এখানে কি বাজে খরচ হয়, তার মানে বাজে লোককে আনেন নাকি, বাজে লোককে আনেন? বলছে বাজে খরচটা কি বলতে আপনি বুঝাতে চেয়েছেন? বলছে ওই যে একটু করে দিতে হয় পান সিগারেট বিড়ি চা, হ্যাঁ এসব না দিলে তো কেউ আসবে না, হ্যাঁ এটাকে বাজে খরচ আমরা জানি। ও আপনারা জানেন এটা বাজে খরচ, তাহলে বাজে লোকদের নিয়ে এসে কীর্তন করাচ্ছেন কেন, বাজে লোকদের থেকে এনে কেন কীর্তন করাচ্ছেন? আপনি নিজে শুদ্ধভাবে হরিনাম করুন, 10 মিনিট করুন, 1 মিনিট করুন, জগতের লোকে শুনান, ওই 1 মিনিটে পবিত্র হবে। কিন্তু এরকম বাজে লোকদের নিয়ে কোটি কোটি বছর করুন, শ্রময় বহি কেবলম, কোন অপচয় হবে সময়ের। হ্যাঁ গোরার আমি, গোরার আমি বললে নাহি চলে, গোরার আচার গোরার বিচার করলে ফল ফলে। সেজন্য নাম বলে পাপাচরণ করে এইসব ব্যক্তিরা, কীর্তনিয়ারা, ভাগবত বক্তারা, আর টাকা নিয়ে ব্যবসা, কীর্তনিয়া বা ভাগবত কথা ব্যবসা নয়, তারা টাকা নিয়ে ভাগবত কথা বলে ব্যবসা করছে, লোকরঞ্জন মনোরঞ্জন করছে। ভাগবত কথা হৃদয় রঞ্জন হতে হবে, আয়না পরিষ্কার করতে হবে, সেটি কি না ভগবানের সেবার মাধ্যমে, নিজে আচরণ করতে হবে, অন্যকে সে আচরিত বস্তু শিখাতে হবে। হ্যাঁ আপনার প্রসাদ খান, তাই প্রভুপাদ সারা বিশ্বের লোকে এইভাবে শিখিয়েছেন, তিনি নিজে আচরণ করেছেন, তাই খ্রিস্টানরা মুসলিমরা যারা গো রক্ত খেত, মানুষ মানুষকে খেত, পাকিস্তানি আফ্রিকার লোকেরা, তারাও পবিত্র হয়ে গেল। সেজন্য সেখানে বলা হয়েছে অহবত সপচ হত গরিয়ান যজ্জুহাগ্রে বর্ততে নাম তুভ্যম, সেইরকম চান্ডাল কুলে জন্ম, স মানে কুকুর, পচ মানে কুকুর মাংস যে খায় পাক করে, সেই রকম বংশের লোক যদি তোমার নামও করে জিহায় সে শ্রেষ্ঠ ব্যক্তিতে পরিণত হয়ে যায়, কেন সে জানে না নাম বলে পাপাচরণ করার, তাকে বলা হয়েছে সে করতে শুরু করে দিয়েছে, সঙ্গে সঙ্গে তার কাজ হচ্ছে। কিন্তু যদি জানবে ও নাম করলে পাপ ক্ষয় হয়, আবার পাপও করবো নামও করবো, এটাকে বলে নাম বলে পাপাচরণ। হ্যাঁ খ্রিস্টানরা করে সারা মাস, মানে সারা সপ্তাহ চার্চে একদিন যায়, রবিবারে যায় না কি বারে, তো সেদিন গিয়ে বলে হে গড আমি এত পাপ করেছি, এই করেছি, আমাকে মাফ করে দাও, ক্ষমা চেয়ে নিচ্ছে, যেই ফিরে গেল বাড়িতে তারপরের দিন থেকে আবার গরু কাটা, অবৈধ সঙ্গ, কত কিছু করতে, পাপ কর্ম করতে শুরু করে দিল। তো এটাকে ভাগবতে বলা হচ্ছে কুঞ্জর শৌচবত, কুঞ্জর মানে হাতি স্নানের মতো, হাতি নদীতে স্নান করে আবার ডাঙ্গায় উঠিয়ে সে ধুলা দিয়ে দিল, তাহলে মূল্য কি হলো, হাতি স্নানের মতো। তো এইরকম আমরা যদি করি তাহলে সমাজের কি করে মঙ্গল হবে, তিনি হরিনাম বিক্রি করে ভাগবত কথা বলে যদি ব্যবসা মনোবৃত্তি না হয়, হ্যাঁ আসতে পারে না, টাকা পয়সা তার একটু গাড়ি ভাড়া দিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু ওই টাকা পয়সা আমার ব্যবসা, আমার পরিবারের প্রতিপোষণের জন্য যদি হয়ে যায় তাহলে সেটা অপরাধ। এবং তারা এই টাকাটা আপনি কাকে দান করছেন, যারা নিয়ে মদ গাঁজা বিড়ি সিগারেট পান খাবে, তারা আপনাকে আবার পাপকর্মে নিযুক্ত করছে। কেন মনুসংহিতায় বলা হয়েছে মানব সমাজকে যে এই পাপকর্ম অনুমোদন করে, যে করে অনুমোদন করে সবাই তারা শাস্তি পাবে। আপনি মাছ মাংস খাওয়াতে টাকা দিলেন, আপনি ভাবছেন না না সে কি করবে না করবে আমার দেখা দরকার, না আপনার দেখা দরকার আছে, আপনি কাকে দিচ্ছেন সে দেখবেন না, আপনি একটা রুগী এসেছে, না 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 যে কোনো রুগী আসছে আমি তাকে যে কোনো জায়গায় কেটে দিব, এটা হবে? যে কোনো জায়গায় কেটে দিব এরকম ডাক্তার, সে দেখবে কাকে আমি অপারেশন করব, কি অপারেশন করব, ওর কোথায় অপারেশন করব। আজকাল ডাক্তাররা এরকম করে ফেলছে, কার পায়েলস অপারেশন করতে হবে সে অন্য জায়গায় অপারেশন করে বসে আছে, তখন নিয়ে গেছে, তখন দেখ যেই নাই কি সেই নাই, ও কোথায় পায়েলস তো হয়নি, কোথায় হয়ে গেছে, হ্যাঁ গড ব্লাডার অপারেশন হয়ে গেছে। তো এরকম ডাক্তার নয়, প্রতারণা। তো সেজন্য আমরা এইরকম যেন ব্যবসা না করি। তো সেজন্য এই ভগবানের নাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পত্তি, তো সেটি আমাদের সংকীর্তন। এই জন্য নামহট্ট সংঘ রয়েছে, সে নামহট্ট সংঘ শিক্ষা দেওয়া হচ্ছে কিভাবে ক্রমে ক্রমে আদান প্রদান করুন। তো সেজন্য আমরা হয়তো মাছ মাংস খাচ্ছি কিন্তু জানি না, কিন্তু অভ্যাস করুন, তুলসীর সামনে বসে অভ্যাস করে করে চেষ্টা করুন, না এই যে আমি খাদ্যগুলি খাই এটা শাকসবজি পাপ হয়, গীতাতে আমি জানলাম, সাধু সঙ্গে জানলাম, তো আমি এটা আমি তো কু অভ্যস্ত হয়ে পড়েছি, ঠিক আছে একদিন আমি এই শাকসবজি ভক্তদের দিয়ে রন্ধন করে প্রসাদ খাব, এরকম অভ্যাস। প্রভুপাদ এরকম সারা বিশ্বের লোকে একদিন একদিন দুই দিন তিন দিন হরিনাম করো, প্রসাদ খাও, সাধুসঙ্গ করো, চাকরি ব্যবসা সব কৃষ্ণের সেবার উদ্দেশ্যে করো, করতে করতে তাদের কৃষ্ণ সেবাতে যুক্ত করতে করতে একটা উচ্চ স্বাদ পেয়ে গেল, তখন আপনা থেকে এগুলি চলে গেছে। গীতায় কৃষ্ণ সেটি বললেন, বিষয়া বিনিবর্তন্তে নিরহারস দেহীন রসবর্জম রসুপ্যস্য পরম দৃষ্ট নিবর্তন্তে, শ্রেষ্ঠ আস্বাদন হলে নিম্ন রস চলে যাবে, আপনা থেকে চলে যাবে। হ্যাঁ সেজন্য শ্রেষ্ঠ এই কৃষ্ণ নাম, এই জন্য আমরা অভ্যাস করছি এখন, অভ্যাস করতে করতে কিন্তু আমরা জেনে শুনে বলি না না এ আমরা গৃহস্থ, আমরা বাড়িতে থাকি, ছেলে মেয়ে থাকি, নরশরীরে শক্তি থাকবে না, এইসব না খেলে, এটা সব পাশ্চাত্যের বিলাতি ডাক্তারদের কুপরামর্শ যে মৎস্য মাংস না খেলে নরশরীরে শক্তি থাকবে না। আর এখনকার ডাক্তারদের কুপরামর্শ, একটা ছাগল খায় শাক সবজি, একটা গরু খায় শাক সবজি, সে যদি শক্তি পায় আর তাকে ভায়া হয়ে গরু কেটে ছাগল কেটে আপনি শক্তি নিচ্ছেন, আমাদের থেকে মূর্খ কে আছে? একটা ডাক্তার আমাকে বলছে, আপনারা সব দুর্বল করে দিচ্ছেন ইস্কন ভক্তরা অন্যদের, কিন্তু আমাদের ইস্কন ভক্তদের সাথে নাচুন দেখি, আমাদের ইস্কন ভক্তদের সাথে রান্না করুন দেখি, এসে ইস্কন ভক্তরা বড় বড় কড়াই আমাদের মায়াপুরে আছে উৎসবে গিয়ে দেখবেন যে খন্তিটা আছে, অনেক লোক যায় বলে নাড়ুন এটাকে, নাড়তে পারে না, কেন? মৎস্য মাংস খেলে আপনার হীন বল হবে, বিগত বীর্য হবে, সেখানে আপনি হাঁপিয়ে যাবেন, কত রকম দুর্বল হয়ে যাবেন। খেলোয়াড়দেরকে বলে নিরামিষ খাও, কেন? দৌড়াতে গেলে নিরামিষ খেতে হবে, আর মাছ মাংস খেলে আপনি দৌড়াতে পারবেন না বেশি, হাঁপিয়ে যাবেন। দেখবেন একটা কুকুর দৌড়ায় করে জিভ বের করে দেয়, কিন্তু একটা হরিণ দৌড়ায় জিভ বার করে না। সেজন্য যারা নিরামিষ খায় তারা চলে কত কাজ করে, তারা অনেক শক্তিশালী, আমরা বুঝতে পারি না। আমাদের ইস্কন ভক্তের সাথে নাচতে পারে না, অনেক হাঁপিয়ে যায় জিভ বের করে ফেলে, তাহলে কার শক্তি বেশি? গরু খাটে, হাল করে, নিরামিষ খায়, হাতি বুঝা বয়ে নিয়ে যায়, উট বুঝা বয়ে নিয়ে যায়, ওরা তো সব নিরামিষ আসি। তো এই ব্রিটিশরা যখন এখানে শাসন করছিল, তাদের ব্রিটিশ ডাক্তাররা সব কুপরামর্শ দিয়ে তাদের করায়ত্ত করার জন্য ফ্রি সব খাওয়াই দিয়েছিল, চা বিড়ি সিগারেট মৎস্য মাংস মদ। আর এখন আমরা ভারতবাসী বলছি স্বাধীন হয়ে গেছি, কিন্তু তাদের অধীনে এখনো আমরা টাকা পয়সা দিয়ে তাদের আয়ত্ত রয়েছে। তো এইগুলি ভগবানের সম্পত্তি, লক্ষ্মী টাকা রাবণ চুরি করেছিল তাই তার সর্বনাশ হয়েছিল। তাই আমরা সারা বিশ্বে হতাশা উৎকণ্ঠা উদ্বেগে রয়েছি, কেন? লক্ষ্মীকে নারায়ণকে বাদ দিয়ে লক্ষ্মীকে ভুগ করছি, লক্ষ্মী নারায়ণের সেবাতে নিযুক্ত করুন, আমরা তার অংশ, তাই ভগবানের সব সম্পত্তি তার সেবা করার জন্য তিনি দিয়েছেন, তাই নিজের মঙ্গলের জন্য এগুলি করতে হবে। সেজন্য আমার অনুরোধ সুধীবৃন্দ, আপনার চেষ্টা করুন, এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ভক্তবৃন্দ, তারা আস্তে আস্তে এই সব আচরণ করে শিখাচ্ছেন। আমাদের পরম দয়াল গৌরাঙ্গ প্রভু এখানে এসেছেন পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়খণ্ড নাকি ঝাড়গ্রাম, এই জেলাত্রয়ের তিনি হচ্ছেন জেলা প্রচারক, নামহট্ট প্রচারক ইস্কন মায়াপুর থেকে। এখানে আমাদের জয় শ্যাম সুন্দর প্রভু রাধামণি মেলা হইতে বাড়ি, যিনি মালা সেনাপতি, 100-150 ভক্তদের গ্রুপকে, এক এক গ্রুপে হয়তো 50-60 জন ভক্ত রয়েছে, এরকম উনি 150-200 গ্রুপকে তিনি পরিচালনা করেন গিয়ে কিভাবে আস্তে আস্তে তোমরা করবে এরকম শিখছে। তার আন্ডারে চক্র সেনাপতি রয়েছে, মহাচক্র সেনাপতি রয়েছে, যারা এই সেবাগুলি নিজেরা আচরণ করে অভ্যাস করছে আর অন্যকে অভ্যস্ত করানোর জন্য শিখাচ্ছে। সেজন্য আপনি একমালা জপ করেন, তাকে বলুন আপনি এক নাম জপ করুন। আপনি প্রসাদ খান, তাকে বলুন আপনি একদিন দুদিন অভ্যাস করুন। এরকম আপনি যদি মাছ মাংস খাবেন, সিগারেট ফুঁকবেন, আমি উড়িষ্যায় গিয়েছিলাম তো এখানে লেখা আছে স্কুলে যে সিগারেট স্মোকিং ইঞ্জিরিয়াস টু হেলথ, আবার তার নিচে লেখা আছে ছাত্ররা যদি ধূমপান করবে, শিক্ষকেরা যদি ধূমপান করবে ছাত্ররা কি করবে। শিক্ষকেরা নিষেধ করছে স্কুলে সিগারেট পান করবে না, আর ছাত্ররা বাইরে গিয়ে লিখে দিচ্ছে, শিক্ষকেরা যদি গ্রহণ করবে ছাত্ররা কি করবে। তো সেজন্য গীতায় বললেন যত যত আচরতি শ্রেষ্ঠ। তো আপনারা অভিভাবক আশ্রিত জনকে নিজে আচরণ করে শিখান, তাহলে সমাজে ভদ্র সমাজ হবে, মনুষ্য সমাজ হবে, নাহলে পশুভি নরানাম, ধর্মহীন মানুষ পশুতে চলে যাবে। তো সেজন্য এই হরিনাম সংকীর্তনে যে কেবল পাপ কর্ম মুক্ত হওয়া নয়, প্রেম পাওয়ার জন্য। তো সেজন্য যে জানে না সে করতে থাকবে, এই বিদেশিরা করতে করতে সব পাপ মুক্ত হয়ে গেছে, তাই আস্তে আস্তে তারা প্রসাদ ভুজি সাধুসঙ্গ করে করে তারা উপলব্ধি করতে পেরেছে যে আমরা কৃষ্ণের দাস, তার সেবক। তাই তাদের চাকরি ব্যবসা চাষবাস ত্যাগ করেনি, কৃষ্ণের উদ্দেশ্যে সব করে। আমাদের এখানে অনেক রয়েছে চাকরি করে, ব্যবসা করে, কৃষ্ণের সেবা করে। তো সেজন্য আমি অনুরোধ করবো আপনারা আসুন, এইসব ভক্তদের সাথে যুক্ত হন, এবং এই চারটি জিনিস যেটি বললাম এ বি সি ডি করলে ই এক্সটেসি দিব্য আনন্দ লাভ করতে পারবেন। ভক্ত সঙ্গ, প্রসাদ সেবা আর নাম জপ কীর্তন, ভাগবত ম্যানুয়াল বুক হিসাবে কর্তব্য কর্তব্য নির্ণয়ের জন্য গীতা ভাগবত সাধু সঙ্গ করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাব এই হরিনাম সংকীর্তন যজ্ঞ যে আয়োজনকারী ব্যক্তি যারা করছে, নাম হট বা স্থানীয় ভক্ত, হ্যাঁ শুদ্ধি ভক্তমণ্ডলী, আপনাদের ধন্যবাদ যে আমাদের আজকে এখানে আমন্ত্রণ করার জন্য, এবং যারা সাহায্য করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি মহৎ কার্যে যোগদান করার জন্য, সাহায্য করার জন্য, এবং যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি ইস্কনের প্রধান কার্যালয় মায়াপুর চন্দ্রোদয় মন্দির পক্ষ থেকে, এবং সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি শ্রীধাম মায়াপুর চৈতন্য মহাপ্রভু আবির্ভাব স্থানে আসার জন্য। হরে কৃষ্ণ, সবে হাত তুলুন, হরে কৃষ্ণ জুড়ে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমার মাতৃভাষা বাংলা নয়, যদি কোনো ভুল ত্রুটি থাকে ভাষাগতভাবে আপনারা মার্জনা করবেন, সংশোধন করে ভাষা গ্রহণ করবেন। আলোচ্য বিষয়ের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে সেটা জিজ্ঞাস করতে পারেন। হরে কৃষ্ণ। এখানে আমাদের গীতা ভাগবত রয়েছে, জপমালা রয়েছে, তো অনেকে এখানে ভাগবত নিবে বলে চেষ্টা করছে, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাস করতে পারেন। আমরা হাত উঠে জপ হরিনাম করি মানে সারেন্ডার করি, ভগবান এই দেহটা তোমার, হ্যাঁ ভগবানের জিনিস, কিন্তু আমরা অভিমান বশত অনেক সময়